ষোলোই নভেম্বর 2016 শেখ আফসার উদ্দিন কওমি মাদ্রাসা প্রাঙ্গণ 1 নং লঞ্চঘাট বরিশাল গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরব বিল্লাহ তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাত
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف بالقلب انفتح له الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التدافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن کریم سورہ ملک شروع تھی کسو پانچ تلاوت کرلم رسول پاک صلی اللہ علیہ وسلم کی حدیث شریف پاٹھ کرلم اللہ پاک جل جلال و من وال پاک قرآن اور حدیث شریف نور درا ہمارے انتر اور جیون کے پریپورن بھاوے آلوکت کر دین কোরআন হিদায়তের কিতাব আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয় আল্লাহকে চিনার আল্লাহকে জানার রাস্তা কোরআন থেকে পাওয়া যায় কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে ইন হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এই কোরআন একদম সব রকমের বক্রতা মুক্ত সোজা সরল আল্লাহকে পাওয়ার রাস্তা দেখায় এই কোরআনের ভিতরে যা কিছু কথা আদেশ নিষেধ এবং হেদায়ত এবং নসিহত সবটাই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বাহন আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালুকে বুঝার জন্য সবটাই জরিয়া এবং উসিলা মাধ্যম নির্ভরযোগ্য এবং নিখুঁত মাধ্যম এবং নিশ্চিত মাধ্যম যে এর ভিতরে কোন সন্দেহের কোন সুযোগ নেই দালিকাল কিতাবু লা রাইবা ফিহি আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু বলেন যে ভীষণ মহিমান্বিত এই কিতাব চরম পরম মহিমাময় এই কিতাব এই তর্জমা এমনি যারা এমনি খালি এই যে আরবি ডিকশনারি থেকে আরবি শিখেন আর অনুবাদ শিখেন তারা বুঝবেন না যারা ভালো মজবুত আলেম মাদ্রাসায় ভালোভাবে হাদিস তাফসির পড়াশোনা করছেন বালাগত ফাসাহাত আরবি সাহিত্য এবং অলঙ্কার শাস্ত্র পড়ছেন এবং মহান পূর্বসূরীদের লেখা তাফসির পড়ছেন তারা এই তর্জমা বুঝবেন বাংলাদেশের কোন একজন অধ্যাপক আলেমরা কোথায় কোথায় কোরআন শরীফের অনুবাদ আর তাফসিরে ভুল করছেন এগুলোকে তুলে ধরছেন তার একটা বইতে। তিনি তো আলেমদের নাম লিখে লিখে বলে বলে তাদের ভুলগুলো ধরতে লজ্জাবোধ করেন নাই, কিন্তু এই প্রফেসর সাহেব বাংলাদেশে এত বিখ্যাত, আমি তার নাম নিয়ে মানুষের সামনে পরিচয় দিতে এটা আমি সংকোচ বোধ করি। কারণ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর দিনের দিকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে হিকমতের সাথে, কোথায় কিভাবে কথাটা বলা উচিত সঙ্গত সুন্দর যুক্তিসঙ্গত, হৃদয় স্পর্শী হয়, কারোর প্রতি আঘাত না হয়, কারো তাচ্ছিল্য তার মধ্যে না থাকে, বরং সে আল্লাহর দিকে আহ্বান মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এইভাবে তোমরা কথা বলো, যেটাকে হিকমত বলে, এবং সেটা এখলাস বলা হওয়া চাই, সিরফ আল্লাহর সন্তুষ্টিরই উদ্দেশ্যে কথাগুলো বলা চাই, কাউকে আঘাত করা, কারো সমালোচনা করা, কাউকে অপমান করা, কাউকে খোঁচা দেওয়া, এটা না নিয়ত থাকা চাই না এমন পদ্ধতি হওয়া চাই। যদি নিয়ত থাকলো অথবা সেই পদ্ধতি হল সেটা হেকমতের কথা নয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য আল্লাহর দিনের কথা বলা, আল্লাহর দিকে ডাকা এত ভারী জিম্মাদারি, যে জিম্মাদারি পালনের জন্য সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক নবী রসুলগণকে নির্বাচন করতেন, যে আমার প্রতিনিধি হয়ে বিশ্বে আমার দিনের দিকে ডাকবেন যারা, তাদের এলম আমল জ্ঞান মেধা, তাদের অন্তরে নূর, তাদের উন্নত চরিত্র কেমনটা হওয়া চাই, এমনটা যে ছোট বড় সকলে, উঁচু নিচু সকলে, সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা সকলে, এমনকি রাজা বাদশারা পর্যন্ত যেন নবীর এলম জ্ঞান যোগ্যতা মেধা প্রতিভা এবং তার সুন্দর চরিত্র জীবন সম্মান মর্যাদা এবং তার ঐতিহ্য এটা সামনে মাথা মতো করতে কোনোভাবেই দ্বিধাগ্রস্ত হইতে না হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য নবীকে সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহ পাক বানান, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বংশে পাঠান। প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আরবের সবচেয়ে উঁচু বংশে আল্লাহ পাক প্রেরণ করছেন, কুরাইশ বংশের মধ্যে, যেই বংশকে আরবের সব মানুষ সম্মান করে। বাংলাদেশে কিছু বংশ এরকম আছে যাদেরকে মানুষ উচ্চ সম্মানের নজরে দেখে, যেমন চৌধুরী বংশ, যেমন কাজী বংশ। কোন মানুষ যদি বলে যে আমার দাদা কাজী অমুক, আমার বাবা কাজী অমুক, তো শিক্ষিত লোকেরা যারা জ্ঞানী গুণী এই বিষয়টা তাদের জানা আছে, তারা একটু গুরুত্বের সাথে লোকটার দিকে নজর দেয় যে হয় কাজী বংশের লোক, কি কথা বুঝেন নাই তো। এবং এই রকম ভদ্রলোক যারা, তাদের চাল চলন আচার আচরণ কথাবার্তার একটা মাপ থাকে, একটা মাপ থাকে, একটা সত্যতা থাকে, একটা মান থাকে, তারা নিচে নামতে পারেন না। তো কুরাইশ বংশের মানুষ যারা, তো কুরাইশ বংশটাই উঁচু, অনেক বড়, খারাপ কাজ করলো কিন্তু বংশীয় মর্যাদায় তারা পরিচিত, বংশীয় ঐতিহ্যের ধারক বাহক তারা। যাই হোক, কথাটা সেদিকে না যাক, আমি যেটা বলতেছিলাম যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর দিনের দিকে আল্লাহর দিকে ডাকো তোমরা হিকমতের সাথে। হিকমত কি জিনিস? আমরা মনে করি বুদ্ধি শুদ্ধি করলে, কলা কৌশল করলে এটার নাম হিকমত, যে এখানে এই কৌশল করতে হবে, বুদ্ধি করতে হবে, এর নাম হিকমত না। হিকমত মানে হল যে কোন মানুষ যখন মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ সন্তুষ্টির উপরেই তার পূর্ণ জীবন চালিত এবং নিয়ন্ত্রিত হয়, এর বাইরে সে কদম রাখে না, নিঃশ্বাস ফেলে না, কোনো কাজ করে না, কোনো কথা বলে না, গোপন প্রকাশ্যে আল্লাহর সঙ্গে নিবিড় গভীরতা সম্পর্ক থাকে, নূরওয়ালা আত্মা থাকে, নূরওয়ালা আমল থাকে, নূরওয়ালা চিন্তা থাকে, নূরওয়ালা জজ্বা থাকে, এবং শুধুই আল্লাহর জন্যই করে আর কারো জন্য করে না। মন আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আতা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, ইমান ভালোবাসে আল্লাহর জন্য, স্বার্থে না, কারো প্রতি দূরত্ব এবং বিদ্বেষ, এটা শুধু আল্লাহর জন্য, নিজের জন্য না, কাউকে দেয় তো সেরেফ আল্লাহর জন্য, আর কোনো কারণে না, নাম কামাই করার জন্য না, সুখ্যাতি অর্জনের জন্য না, ইলেকশনের জন্য না, দুনিয়ার কোনো উদ্দেশ্য স্বার্থ হইতে আদৌ মিশ্রিত থাকে না, একদমই থাকে না, ফ্রেশ এবং পিউর সেরেফ আল্লাহরই জন্য সে করে। আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর জন্য না দেওয়া, এই কারোর সঙ্গে হাসে আল্লাহর জন্য, কারোর সঙ্গে গুসা করে আল্লাহর জন্য, সবটা শুধুই আল্লাহর জন্য। এতটা ফ্রেশ অন্তরওয়ালা মানুষ যখন হয় তো এই মানুষটা যখন কাউকে ডাকে আল্লাহর জন্য ডাকে, এবং সে যদি রাগও করে তো সহ্য করে আল্লাহর জন্য, সে যদি খুশিও হয় এই লোক তা দেখে খুশি হয় আল্লাহর জন্য। এই কারণে না যে আমি ভালো বলতে পারার কারণে লোকটা গ্রহণ করল, আমি ভালোভাবে উপস্থাপন করতে পারার কারণে লোকটা আমার প্রতি আকৃষ্ট হল এবং আমার প্রশংসা করল, এমনটা তার মনের মধ্যে কোনো ক্রমেই আসে না, এইটাকে এখলাস বলে। এইরকম পিওর ভাবে মানুষ যখন চলে বলে করে তো তখন তার অন্তরে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এলেন, ঢালেন জ্ঞান, ঢালেন নূর, ঢালেন বুদ্ধি, ঢালেন কৌশল, ঢালেন। তো এটাকে হেকমত বলে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? অন্তরে আল্লাহ যেটা ঢেলে দেন যে সেটাকে হেকমত বলে, কিন্তু আমরা নিজেরা বুদ্ধি করে যেটা বলি সেটার নাম হেকমত না। যাই হোক, আল্লাহ পাক বলেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তুমি আল্লাহর দিনের দিকে ডাকো হেকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উপদেশের আলোকে, সুন্দর উপদেশ। এবং কথা বলতে গিয়া যে সামাজিকতা রক্ষা না করা, শালীনতা রক্ষা না করা, একজনের সম্মান রক্ষা না করা ইত্যাদি। তো ভাষা সুন্দর হয়, বিষয় সুন্দর হয়, পদ্ধতি সুন্দর হয়, ভঙ্গি সুন্দর হয়, সত্তা সুন্দর হয় এবং গ্রহণযোগ্য হয়, এইভাবে যদি দিনের কথা বলা হয় তখন সেটা আল্লাহর দিনের দাওয়া, তখন সেটা আল্লাহর দিনের ডাক। এজন্য দিনের কাজ করার জন্য, দিনের পথে মানুষদেরকে ডাকার জন্য নবুয়তওয়ালা এলমের দরকার, নবুয়তওয়ালা এলমের দরকার। অর্থাৎ নবী আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যে আলোকদীপ্ত জ্ঞান ভাণ্ডারের অধিকারী, সেই জ্ঞান ভাণ্ডার যখন ভিতরে মানুষের আসে সেই এলমের এবং জ্ঞানের নূরের আলোকে কথা বলার তার তৌফিক নসিব হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি তো একটা কথা বলতে গিয়ে ফের ওটার প্রসঙ্গে অনেক দূর চলে যাওয়া হয়েছে না? তো প্রফেসর সাহেব অনেক আলেমদের ভুল ধরতে থাকছেন যে অমুক আলেম ভুল করছেন, অমুক আলেম ভুল করছেন, অমুক তাফসিরে ভুল করছেন। তা আমি পড়লাম আর তাজ্জব করতে থাকলাম যে এই লোকটা এগুলি বলে কি। এর কারণ হল উনি শুধু আরবি ডিকশনারি থেকে এই অনুবাদ শিখছেন, কিন্তু কোরআন এবং সুন্নার যে ব্যাখ্যা নবীর নিকট থেকে শিখতে হয়, সাহাবিদের নিকট থেকে শিখতে হয়, তাবিদের নিকট থেকে শিখতে হয়, এই সবক তিনি আদৌ পড়েন নাই, আদৌ জানেন না। এজন্য পুরানা যত তাফসিরের কিতাব আছে সবগুলো তাফসিরের কিতাবে খুললেই দেখা যাবে কোন সাহাবির নাম, কোন তাবির নাম, কোন তাবে তাবির নাম। কেন? তাফসির করতে হলে পূর্বসূরীদের উদ্ধৃতি এবং রেফারেন্স দেওয়া জরুরি। কিন্তু পরবর্তী একটা সময় এরকম আসছে যে বর্তমান দুনিয়াতে এবং নিকটবর্তী অতীতে যে কিছু লোক আলেমদের নিকটে যাওয়া ছাড়া, আলেমদের নিকট থেকে শেখা ছাড়া, সাহাবা তাবিন তাবি তাবিনের কোন রকমের রেফারেন্স ছাড়া, ব্যক্তিগত চিন্তা গবেষণার আলোকে কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব গ্রহণ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইয়া আল্লাহ কি সর্বনাশের কথা! যেখানে প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা ধাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যেই কথাই আমার রসুল বলেন সেটা আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত কথাই শুধু তিনি বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই কথা আমি বলি নাই, এইরকম কথা যদি কেউ দিন নামে চালাইয়া দেয়, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমার দিন আমার শরীয়তে যে বিষয়টা নাই, কেউ যদি এটাকে শরীয়তের নামে, দিনের নামে, দিনের অংশ হিসাবে চালাই দিতে চায় সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আল্লাহ রসুলের ভাষা কি? একটু বকা দিতে পারতেন, ভীষণ শক্ত ভাষা বলতে পারতেন, কঠিন ভাবে বলতে পারতেন, কিন্তু এত সাদামাটা শব্দটা তিনি বললেন, পাহুয়া রদ্দুন, তার মানে সেটা অগ্রহণযোগ্য। আর আমরা যারা এই হাদিস কোরআনের তাফসির এবং ব্যাখ্যা করতে অভ্যস্ত, আমাদের মধ্যে বিশাল অংশই এরকম যারা কোরআন সুন্নার কথা বলতে গিয়া নিজের আবেগ, নিজের অনুভূতি এগুলোর মিশ্রণ ঘটাইয়া দিয়া ফের এমন একটা চিত্র ফুটাইয়া তোলেন যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে মিলে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বস্তুত এই কারণেই সমাজে আল্লাহর দিন সম্পর্কে কথা বলার লোক অনেক হওয়া সত্ত্বেও মানুষ দিন গ্রহণ করতে হিম্মত করতে পারে না, কারণ উপস্থাপকদের উপস্থাপনার পদ্ধতিটাই ভুল। লোক ভাই কেউ ভিডিও করতেছেন, কে এইখানে ওই যন্ত্রণা আছে ভাই, কি করেন আপনারা ইসলামের জন্য দিনের জন্য মাহফিল, এখানে আপনারা ভিডিও করেন কি জন্য? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম কি এতে খুশি? আল্লাহ তাআলা এতে খুশি? নিজের আবেগ পূরণ না করি ভাই, কেউ এখানে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, আল্লাহর ওয়াস্তে কেউ ভিডিও করেন না, নিজের ক্ষতি নিজে করেন না। হ্যাঁ, খবরদার, এখান থেকে আল্লাহকে খুশি করার সামান নেবার চেষ্টা করেন, বাস। আমি সারা দেশব্যাপী ঘুরি পশার জন্য না, আল্লাহ তাআলা শুকর কারো থেকে এক পয়সা গোপনে প্রকাশ্যে কোন জায়গাতে আলহামদুলিল্লাহ আমি নেই না এবং আনি না। এই ওয়াজ মাহফিল পারপাসে, যে কেউ বলল যে ঠিক আছে এটা রা খরচ, রা খরচের নামে সে রা খরচটুকুই নেওয়া হয়, রা খরচের নামে বাড়তি পয়সা নেওয়ার কোন সিস্টেম আমার এখানে নাই। আমি আল্লাহর দিনের জন্য মানুষের দ্বারে দ্বারে এবং শহরে বন্দরে সব জায়গাতে ঘুরতে থাকি সারা বছর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাই আমার জন্য সবচেয়ে বড় আল্লাহ পাকের রহমত থেকে পক্ষ থেকে রহমতের বিষয়, আল্লাহর দিনের জন্য ঘুরতে পারা মামুলি বিষয়, এবং এটা আমার বলার কোন ইচ্ছাই ছিল না, কিন্তু বললাম এই জন্য যে কেউ যদি এটার অবমূল্যায়ন করেন যেভাবে আমরা স্বাধীনভাবে লাগামহীনভাবে ছবি তোলা আরম্ভ করা হয়েছে, কেন এটা? এটা আমারও তো আল্লাহর জন্য আসছে এখানে, শুধু আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন এটা সবচেয়ে বড় সম্পদ। ভারতের এক বুজুর্গ ছিলেন যিনি ইংরেজি শিক্ষিত, লখনৌর সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব, খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলী, ইংরেজ আমলে যিনি ডেপুটি কালেক্টর ছিলেন, যখন ইংরেজ আমলে মুসলমানদের কেরানির চাকরিও জুটত না, তখন তিনি এত বড় পদস্থ কর্মকর্তা ছিলেন। সে খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে নসিহত করেন যে সারা জাহান খেলাফ পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে, সারা দুনিয়া বিরুদ্ধে যাক এটা নিয়ে টেনশন করো না, তোমার নজর থাকবে যে আমার আল্লাহ যেন খুশি হল। হ্যাঁ, মধ্য নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে, আব ইস নজর সে যাঁচ কে তু করিয়ে ফয়সলা, ক্যা ক্যা তো করনা চাহিয়ে আর ক্যা ক্যা না চাহিয়ে, এই দৃষ্টিভঙ্গিতে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জীবনের সর্বক্ষেত্রে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। আল্লাহ খুশি করো, আল্লাহ নারাজ এটা বাধ্য। হ্যাঁ, মুঝে দোষ ছোড় দে সব কোই মেহরবানা পুছে, মুঝে মেরা রব হ্যায় কাফি মুঝে কুল জাহানা পুছে, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, সারা জাহান যদি আমাকে ত্যাগ করে এবং বাদ দেয় আমার কিছু আসে যায় না। হ্যাঁ, সব রোজ মে হো মজুব অর ইয়াদ আপনি রব কি, দিন রাত তো আমি আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত প্রিয় বন্ধু। হ্যাঁ, মুঝে কই হা না পুছে, মুঝে কই হা না পুছে, আমি দিন রাত যখন আল্লাহকে ভালোবাসি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, এরপর কেউ যদি আমাকে জিজ্ঞাসা না করে পাত্তা না দেয় এর জন্য আমার কোনো টেনশন নেই, আমার ভাববার কোনো বিষয় নেই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহ বিকাফিন আবদা, বান্দা তোর জন্য আমি আল্লাহ কি যথেষ্ট না, আল্লাহ পাক কি আমাদের জন্য যথেষ্ট না? এই ভারতের এই মহান বুজুর্গ তিনি বলেন যে হে প্রিয় মাওলা, জুতু মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমিন মেয়েরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, এই আকাশটা আমার, এই পৃথিবীটা আমার, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেয়েরি, হে আল্লাহ আপনি যদি আমার না, আপনি আমাকে বাদ দিয়ে দেন, আমার উপর ক্ষুব্ধ হন, অসন্তুষ্ট হন, আমি কপাল পোড়া, আমি হতভাগ, আমার সব সরকার, আমার দুজাহান বরবাদ, আমার কিচ্ছু নেই, আমার বলতে আর কিছুই থাকে না। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গড়ডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরো কত অসংখ্য মাদ্রাসার দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন। আমাদের বাংলাদেশের বিখ্যাত ভাষা বিজ্ঞানী ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনিও এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্য লাভের জন্য সেখানে যাইতেন। সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলতেন, আমার ভাই মুসলমান, তুমি সারাটা দুনিয়া পাইছ কিন্তু তুমি আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া তুমি কিছুই পাও নাই, আর যদি দুনিয়ার কোনো কিছুই পাও নাই তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সব কিছুই পেয়ে গেছো, তুমি সব কিছুই পেয়ে গেছো। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আল্লাহকে রাজি করার চেষ্টা করি আমলের দ্বারা। হ্যাঁ, জিন্দগির দ্বারা, বন্দগির দ্বারা, জিকিরের দ্বারা, মহব্বতের দ্বারা, সুন্দর আখলাক এবং চরিত্রের দ্বারা। এখন ইসলামের চর্চা এমন ভাবে হয় মনে হয় ইসলাম একটা ভিন্ন কিছু, যা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, এবং বর্তমান দুনিয়ার রাজনীতিকরাও ভয় পায়। হ্যাঁ, এবং বর্তমান দুনিয়ার অসংখ্য অমুসলিমরা পর্যন্ত আতঙ্কিত হয়, এ কি ইসলাম শুনি? আল্লাহর কসম, এইরকম কোন ইসলাম তো প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আদৌ শিক্ষা দেন নাই। প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইসলামের তিল তিল বিন্দু বিন্দু এত মহিমান্বিত, এত সৌন্দর্য মণ্ডিত, ইসলামের প্রতিটি বিন্দু শুধু মুসলমানকে না অমুসলিমকে পর্যন্ত আকৃষ্ট করে না, শুধু পাগল পাড়া বানায় নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, একটা ছোট ঘটনা শুধু আমি শুনে, এখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক ইহুদির নিকট থেকে ঋণ দিলেন, করজ দিলেন। ইহুদি বলল যে অমুক তারিখে আমার টাকাটা পরিশোধ করবেন, আমার পাওনা পরিশোধ করে দিবেন। রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম সম্মত হলেন। দিন আসলো, সময় আসলো, লোকটা মদিনা শরীফে বরং মসজিদ নবীতে হাজির হল এবং গিয়ে হাজির হয়ে বলল যে হে মোহাম্মদ, আমার পাওনা দেন। তিনি ঘরে লোক পাঠাইলেন, খবর নিলেন, কিছুই নেই দেওয়ার মতো। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন, তোমার পাওনা পরিশোধের মতো ব্যবস্থা তো আজকে আমার কাছে নাই। এই ইহুদি লোকটা সেখানেই মসজিদ নবীর পাশে দাঁড়ায় বলল, হয় আমার পাওনা পরিশোধ করবেন, আর না হলে আপনি আমার হাতে বন্দি, আমি ছাড়ব না আপনাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা সেখানে উপস্থিত ছিলেন ভীষণ ক্ষিপ্ত হলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে লোকটার দিকে বারবার তারা তাকাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা লক্ষ্য করলে বললেন, খবরদার, এটা অন্যায়, তোমরা যা করতেছে ঠিক না। ফা ইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, যে ব্যক্তি পাওনাদার তার দুই কথা বলার অধিকার আছে, এবং ইসলামের বিধান এটা, যদি পাওনাদার দাবি করে আদালতে তাহলে এই লোকটাকে সরকার বন্দী করতে বাধ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আদালত হুকুম করবে যে চলো তুমি জেলে যাও, যতক্ষণ না এই লোকের পাওনা পরিশোধ করো তোমাকে জেলেই থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামের বিধান মোতাবেক লোকটার হাতে সততই বন্দী হয়ে গেলেন, সেখানে দাঁড়ায় আসেন একদম জান্নাত সেখান থেকে। আজকের এই ঘটনা, রাত হয়ে গেল অনেক রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর সঙ্গেই তার ঘর, কিন্তু ঘরে গেলেন না, লোকটার হাতে বন্দী থাকলেন। সব সাহাবা ক্ষিপ্ত ক্রুদ্ধ, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ইসলাম শিকার করে নিজের মতের উপর চলা যায় না, নিজের আবেগের উপর চলা যায় না, নিজের গবেষণার উপর চলা যায় না। আল্লাহর কসম, ইসলাম গ্রহণের পরে তো একদম পূর্ণভাবে আল্লাহর হাতে নিজেকে ন্যস্ত করে দিতে হয় এবং সম্পূর্ণ নিবেদিত হয়ে চলতে হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, তুমি মুসলিম, তুমি আমার বান্দা, তাহলে তুমি বলো আমার ইবাদত, আমার বন্দিগি, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ, সবটা সম্পূর্ণরূপে শুধু রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত, নিবেদিত, একদম চূড়ান্তভাবে শুধু আল্লাহর জন্য, আর কারোই জন্য না। একে ইসলাম বলে, গর্দান নিহাদান বতওয়ার, আল্লাহর হাতে নিজেকে কমপ্লিটলি ন্যস্ত করে দেওয়া, একে ইসলাম বলে। আল্লাহর উপরে খুশি রব হিসাবে, ইসলামের উপর খুশি দীন ধর্ম হিসাবে, আর প্যারানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুশি রসুল হিসাবে, নবী হিসাবে, তিনি যা বলেন সেটা দিন, আল্লাহ যা বলেন সেটা আমার শিরোধার্য, আল্লাহ রসুল যে পথ দেখান সেটাই আমার জীবন চলার একমাত্র পথ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন যে তোমাদের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম, সুন্দর, কমপ্লিট, নিখুঁত, নির্দার নমুনা বিদ্যমান, মডেল মজুদ, তিনি কমপ্লিট মডেল, পূর্ণাঙ্গ নমুনা, সুন্দর নমুনা এবং অনন্য নমুনা, অনুপম নমুনা, উপমাহীন, তার মতো দৃষ্টান্ত আর নাই, তার নমুনা আর কেউ নাই, এমনটা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু প্যারানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে আমাদের কল্যাণে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু শামসিস সামাই, এক সূর্য এই পৃথিবীতে উদয় হয়, পূর্ব আকাশ থেকে আর এক সূর্য আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আল্লাহর কসম যে আকাশে সূর্যের চেয়ে আমাদের সূর্য লাখ কোটি গুণ শ্রেষ্ঠ। আকাশে সূর্যের এত কিরণ নাই, এত আলো নাই, এত দীপ্তি নাই যতটা আমার সূর্যে আল্লাহ পাক আলো দান করছেন। হ্যাঁ, ফসমসুন না আছে তাতলু বাদা ফাজরিন, এই বিশ্বকে আলো দেওয়ার জন্য যে সূর্য পূর্ব আকাশে উদিত হয় সে সূর্য উদয় হয় ভোরের ফরসানোর মধ্যে। ওসমসি তাতলু বাদা ঈশাই, আর আমাদেরকে আল্লাহ পাক যে সূর্য দান করছেন প্যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সেই সূর্য ঘোর অন্ধকারের মধ্যে উদয় হইয়া সারা বিশ্বকে আলো দীপ্ত করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং তিনি বলেন লাওয়াহি যালিকা লাও রাআইনা জাবিনহু লাআফানা বিল কতল কুলুব আলাল ইয়াদি, যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার কারণে যে মেয়েরা লেবু কাটতে গিয়া সে ভুলে নিজের অজান্তে অজ্ঞাতে হাত কেটে ফেলছিল, ওই মেয়েগুলো যদি ওই অবস্থাতে আমার প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে দেখত তাহলে হাত কাটার বদলে কলি যাই ছেড়ে ফেলত, কোনো খবরই থাকত না। আল্লাহ পাকালু রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে হজরত ইউসুফ আল ইসলাম থেকেও অনেক সুন্দর করে সৃষ্টি করছেন, এবং শুধু এই বাহ্যিক সৌন্দর্যই না বরং আখলার চরিত্র সবকিছুই তার উন্নত এবং সুন্দর এবং অনুপম। আল্লাহ তাআলা সেই রসূলকে ভালোবাসার আমাদের সকলকে তৌফিক দান করেন। রাত তো হয়ে গেল, তো সেই লোক ওইভাবে ওই ইহুদি এইভাবে একদম একশত ভাগ বেপরোয়া এবং নো টেনশন সেইভাবে আপনি বন্দি। আরে ভাই কি ব্যাপার, মানুষে যে অপরিচিত জায়গাতে গেলে নিজের আপন জন যেখানে কেউ নাই ভয় পায় না, কোন ভয় নাই, আতঙ্ক নাই, টেনশন নাই, প্রেশারি নাই, একদম পুরা সম্পূর্ণ বেপরোয়া ভাবে আপনি বন্দী। আরে ভাই কি কথা, যেই মদিনা এখানে থাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা তার সকলে একান্ত ভক্তবৃন্দ, আর সেখানে এই লোক এত বেপরোয়া হল কিভাবে? শুনতেছেন আপনারা? হ্যাঁ কি বলবো আমাদের, হ্যাঁ আমাদের কি হল, কাল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম আমওয়ালিহিম, ঈমানওয়ালা তারা যে যাদের উপরে মানুষ নিজের জীবন এবং সম্পদ সম্পর্কে সম্পূর্ণরূপে নিরাপত্তা বোধ করে, এই লোকটার নিকট আমার জীবন নিরাপদ, আমার সম্পদ নিরাপদ, আমাদের সব কিছু নিরাপদ। এইরকম অবস্থা কোন মানুষের মধ্যে যখন পয়দা হয় তো তখন এই লোকটা মুমিন হয়, ইমানদার হয়। আমরা তো সব ইমানদার, কিন্তু কি ইমানদার, বরফের জিলানিকে কেউ অবিশ্বাস করতে পারে না, এই লোক আমাকে খুন করবেন, এই লোক আমার সম্পদের এক বিন্দু নষ্ট করবেন, হরণ করবেন, এটা কি কেউ মনে করা সম্ভব? তাহলে এই মানুষটা ইমানওয়ালা। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম সাহাবায়ে কেরামের প্রত্যেকের ইমানি জিন্দগির অবস্থান মেয়ার এবং মান ঠিক এরকমই ছিল, কোন সাহাবিকে কেউ সন্দেহ করা, অবিশ্বাস করা, তার প্রতি অনাস্থা পয়দা হওয়ার কোনই সুযোগ ছিল না। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে প্রশংসা করে বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আমার রসূলের সাহাবীরা সকলেই ঈমানের ক্ষেত্রে একদম অগ্রগামী। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলেন সাবিকুন মানে কি পিছের লোকেরা মুক্তিযোদ্ধা, সাবিকুন মানে কি যারা পিছে। রব্বুল আলামিন যে আল্লাহর নবীর সাহাবিদেরকে অগ্রগামী বলেন, তো আপনি আমি সেখানে কাউকে বাদ দিয়া যে ওই ইতিহাসের আলোকে অমুক 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 তিনি অগ্রগামী নন, এটা আমরা বলার সাহস পাই কিভাবে? কোরআনকে আমরা বিশ্বাস করি না? কোরআনের উপর ইমান আনা ফরজ না? কোরআন সন্দেহমুক্ত কিতাব না? সন্দেহের ঊর্ধ্বের কিতাব না? হে মুসলমান হলো কি আপনাদের, কিছু লোকের অবস্থা কেন যে কোন চিন্তাবিদ, কোন গবেষক এবং কোন ইতিহাসবেত্তার ইতিহাসের কালো পৃষ্ঠাগুলো পড়ে কোরআনকে ভুলতে বসছেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আপনি আমাদেরকে সাচ্চা ইমান নসিব করেন, সাচ্চা মুসলমান আপনি বানায় দেন। এই কারণেই আজকে মুসলমানদের এত ক্ষতি, এত পতন। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন, যে হে মুসলমান কি হলো যে তোমরা বলো যে আমরা পরাজিত, আমরা লাঞ্ছিত পৃথিবীর দিকে দিকে, অথচ পবিত্র কোরআনে অঙ্গীকার আল্লাহ পাকের পক্ষ থেকে যে তোমরা এই বিজয়ী থাকবে যদি তোমরা মুমেন হও। তা আমরা কি মুমেন না? আমরা কি মুসলমান না? তো ডক্টর ইকবাল মরহুম বলেন যে আমি ভুলটা বুঝতে পারছি, হ্যাঁ মঞ্জিলে দার সে উঁটু কে হুদি খান গে আপনি বগলু মে দবায়ে হুয়ে কুরআন গে। যে এক জমানা ছিল মুসলমান কদম কদম নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি কদমে কদমে প্রতিটি মুহূর্তে মুহূর্তে কোরআনের আলো তালাশ করত এবং কোরআনের দীপ্ত আলোর ভিত্তিতে জীবনকে পরিচালিত করত। সেই মুমিনদের জন্যই আল্লাহর তরফ থেকে বিজয়ের অঙ্গীকার, সম্মানের অঙ্গীকার, লাঞ্ছনামুক্ত জীবনের অঙ্গীকার। হ্যাঁ, কিন্তু সেই মুসলমান আজকে কোথায়? ওই ভারতের মহান বুজুর্গ যিনি ইংরেজ আমলে এই এত বড় উচ্চশিক্ষিত ছিলেন খাজা আজিজুল হাসান বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে হে মুসলমান ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কোরআন মে ফির জো তু গালিব নহি কুছ কসর হে ঈমান। যে নিঃসন্দেহে ঈমান ওয়ালাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় এবং সম্মানের নিশ্চয়তা দেওয়া আছে পবিত্র কোরআনে। কিন্তু তারপর হে মুসলমান পৃথিবীর দিকে দিকে তোমরা যে আজকে এভাবে লাঞ্ছিত অবদস্থ ধিকৃত এবং ঘৃণিত সেটার কারণ তুমি নিজে। তুমি আল্লাহ পাকের সঙ্গে কৃত অঙ্গীকার ওয়াদা তুমি লঙ্ঘন করতেছ, যে আল্লাহ পাকের সঙ্গে করা ওয়াদা ভঙ্গের কারণে এবং সেই সীমা অতিক্রম করার কারণে লঙ্ঘন করার কারণে আজকে জিল্লতি বেজ্জতি চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ধরতেছে। হ্যাঁ, আমার পীর ও মোর্শেদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন কে হটায়া সর জিসনে উস আস্থা সে ও টকরায়া বলায় না যহাঁ সে। যেই বান্দাই আল্লাহ পাকের দুয়ার থেকে সরবে এবং অন্য জায়গায় নিজের মর্যাদা এবং সম্মান এবং নিরাপত্তা বোধ করবে, জিল্লত পেরেশানি সংকট সমস্যা আজাদ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরতেই থাকবে। খুব পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন অমন আরজাং জিক্রি ফা ইন্নাহু মাঈশাতান জঙ্কা। আল্লাহ পাক বলেন যেই বান্দা আমার স্মরণ আমার আনুগত্য আমার ভালোবাসা আমার সঙ্গে সুসম্পর্ক গড়ার থেকে বিমুখ হবে ওর জীবনটাকে আমি কঠিন এবং আসছে পিছিয়ে অশান্তির আগুনের মধ্যে আমি নিক্ষেপ করে দিব। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আরেক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আরো স্পষ্ট ভাষায় বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। হে বিশ্বের মানুষ তোমরা এটা মনে গ্রথিত পথিত করো যে একমাত্র আল্লাহর স্মরণ আল্লাহর আনুগত্য আল্লাহর হুকুম মানা আল্লাহর উদীন হয়ে থাকার মধ্যেই তোমাদের শান্তি নিহিত, এর বাইরে আদু কোথাও শান্তি নেই। ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন দিলে মুস্তারিব কা ইয়ে পয়গাম হ্যায় তেরে বিন সুকুন হ্যায় না আরাম হ্যায়। প্রিয় মাওলা আমার বেকুল মন বারবার চিৎকার দিয়া বলে আমার মাওলা আপনাকে ছাড়া আরাম নেই, আপনাকে ছাড়া শান্তি নাই। ভারতে এক বুজুর্গ ছিলেন যিনি শেষ জীবনে করাচিতে চলে গেছিলেন, ওখানেই তার ইন্তেকাল হয়েছে, কবর আছে। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার যিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে স্বপ্নে দেখছিলেন, এত নিকট থেকে দেখছিলেন স্বপ্নে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছেন। তারপরে তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে খুব দেখতে পাইছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল গনি তোমার নবীকে তুমি আজকে খুব দেখতে পাইলা। সেই শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই এমন এক আল্লাহর বলি ছিলেন, বসে আছেন আল্লাহর ধ্যানে বিভোর আল্লাহর ভালোবাসার মধ্যে বিভোর, হঠাৎ তিনি বলে উঠতেন কারারে যা নেবে কারার, হে প্রিয় অশান্ত মনের শান্তি নেই তোমাকে ছাড়া, আল্লাহকে ব্যতীত শান্তি নাই। আর আল্লাহর কসম যে সকল মানুষ আল্লাহর ইয়া আল্লাহর স্মরণ আল্লাহর মহব্বতের ভিতরে ডুবে থাকে আল্লাহর কসম তাদের কোনো বাদশাহের দরকার নেই, কোনো রাজমুকুটের দরকার নেই, কোনো সিংহাসনের দরকার নেই। এই ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন খুদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলেমা থা। সারা দুনিয়া থেকে পৃথক হইয়া নিঃস্বার্থভাবে কেবল আল্লাহর ভালোবাসার আগুনে জ্বলতে জ্বলতে আমি যখন আল্লাহর নাম নেই আল্লাহর জন্য একটা সেজদা করি যে চাটাইয়ের উপরে পাটির উপরে, হে বন্ধুরা আল্লাহকে ডাকি ওই চাটাই এবং পাটি তখতে সুলেমানের থেকেও দামি হয়ে যায়। বিশ্ববিখ্যাত বুজুর্গ এবং অনেকে মনে করে খালি বলি আল্লাহ না, তিনি বড় আলেম ছিলেন, সেই যুগে বুখারী শরীফ পড়াইতেন, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এবং বাদশাহ খওয়ারজম শাহর মেয়ের ঘরের নাতি ছিলেন সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন না রে মস্তান হুসমি আয়াদম তাআবত জানা চুনি মি বায়াদম হে আল্লাহ আপনাকে পাগল পানা হয়ে ডাকতে ভীষণ ভালো লাগে হ্যাঁ আমাকে সারা জীবন আপনার নাম ডাকার তৌফিক দেন আপনার জিকির করার আপনার বন্দেগী করার তৌফিক দেন হুসতর আজহার দু জাহান আজা বুয়া কে মুরাবা তু সরো সাউদা বুয়া হে আল্লাহ যেই জমিনের উপরে আমি আপনাকে ডাকি আপনাকে ভালোবাসি সেই জমিন আমার দৃষ্টিতে দু জাহান থেকে বেশি দামি আহ ওই জমিন যে বান্দা জমিনের উপর আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর কসম সেই জমিনের টুকরা সারা জাহানের রাজা বাদশাহদের সিংহাসন থেকে লাখো কোটি গুণ বেশি দামি এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন লে যাও কে সের দায়ে কে সে খোদা খোস্তর আয়াম আজ দুসত মুলকাত তোরা তুমি যদি সত্যিকার ইমান ওয়ালা হো সত্যিকার মুসলমান হো সত্যিকার আল্লাহর প্রেমিক হো তাহলে এক এক সিজদা তোমার নজরে যে লক্ষ কোটি বাদশাহী থেকেও বেশি দামি মনে হবে রাজা বাদশাহ মুসলিম রাজা বাদশাহরা সারা দুনিয়াকে কাঁপায় দিয়া এইরকম রাষ্ট্র শাসন করেন কিন্তু যখন সারাদিনের এই ঝামেলার পরে উজু করে এসে নামাজে পড়ে যান একজন মুসলিম বাদশাহ অনুভব করেন লাখো কোটি বাদশাহী থেকে বড় বাদশাহী সেজদার মধ্যে আল্লাহ পাক আমাকে নসিব করেছেন হ্যাঁ বাজবে না কেনা ফাহ মুলক হা হে মুসলিম অতএব তুমি এই কান্নাকাটি করো না আল্লাহ আমাকে বাদশাহ বানান হ্যাঁ বাজবে না কেনা ফাহ মুলক হা মুলক আ সেজদা মুসলিম কুন মারা হে আল্লাহ এই এক একটা আপনার সামনে সেজদা করার তৌফিক আপনি আমাকে দান করেন শুনতেছেন প্রিয় বন্ধুরা এই ভারতের এক বুজুর্গ তিনি বলেন দিল মে রাহু যায় এক ময়দান হু তু হি তু হো তু হি তু হো তু হি তু প্রিয় মাওলা এমন একটা আত্মা চাই এমন একটা হৃদয় চাই যেটা হু আর হুর আওয়াজে সবসময় ঝঙ্কৃত হইতে থাকে এমন একটা অন্তর চাই যার খোরাক থাকে শুধু আপনার জিকির আপনার মহব্বত এবং আপনার ভালোবাসা যেদিক তাকায় পৃথিবীতে আমি যেন আমার নূর ভরা দৃষ্টিতে কেবল আপনার নূর আর নূরই দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম তৌফিক নসিব করে দেন হ্যাঁ ভারতের এক বুজুর্গ ছিলেন তিনি বলতেন প্রিয় বন্ধুরা আমি তোমাদেরকে কি বলবো আল্লাহওয়ালাদের নিকট আসলাম তাদের নিকট থেকে আল্লাহর মহব্বতের সন্ধান নিলাম সুন্নতের জীবনের সন্ধান নিলাম ওহো আমার জীবনটা এমন পাল্টে গেছে আব ও জামা না ও মকা না ও জমিন না আত্মা তুর জাহা বদল দিয়া আজ মেরি নিগাহ মে প্রিয় বন্ধুরা আমি তোমাদের কি বলবো আগে যে আসমান দেখতাম সেই আসমান আমি আর দেখি না আগে যে পৃথিবী দেখতাম সেই পৃথিবী আমি আর দেখি না কেন কারণ নমরুদের পৃথিবী আলাদা আর ইব্রাহিম খলিলুল্লাহর পৃথিবী আলাদা আবুল হাবের পৃথিবী আলাদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পৃথিবী আলাদা সেটা কি আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালু বলেন এ আসমান জমিনের সর্বদিকে বিন্দু বিন্দুতে কেবলই আল্লাহ পাকের নূর আর নূরই ঝলমল করতে থাকতেছে সর্বদা তো যেই মানুষ কুফর থেকে মুক্ত শিরক থেকে মুক্ত বেদাত থেকে মুক্ত নাফরমানি থেকে মুক্ত আল্লাহর হুকুমের অধীন যার জিন্দেগী এই বান্দার অন্তর আত্মা এতটা কালিমা মুক্ত এতটা নূর দীপ্ত হয় যে তার চোখের আলোই পরিবর্তন হয়ে যায় এই পৃথিবীর যেদিকে তাকায় সে গাছের মধ্যে মাছের মধ্যে লতার মধ্যে পাতার মধ্যে আল্লাহর কসম সে নূরই নূর দেখতে পায় ভারতের এই বুজুর্গ হাকিউল উম্মত মুজাদ্দুদ্দিনুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ এর একজন গোড়া খলিফা তিনি ফুল বাগানে গেলেন আসলেন তো তিনি বললেন যে হযরতজি ফুল বাগানে গিয়ে আজকে আমি কি দেখলাম এ আপনি আমাকে কি শিক্ষা দিলেন কি তরবিয়ত করলেন কোন আত্মা আপনার সুবতের সান্নিধ্যের বরকতে আল্লাহ আমাকে দান করছেন বললেন যে গুলস্তানকে যাকর কি হর গুল কো দেখা তেরি হি সি রঙ্গত তেরি হি সি বু হ্যায় ফুল বাগানে গেলাম যতগুলো ফুল দেখলাম প্রতিটি ফুলে আমি তো আল্লাহ পাকেরই সৌন্দর্য দেখতে পাইলাম প্রতিটি ফুলের ঘ্রাণে আমি আল্লাহ পাকের ঘ্রাণ শুনবার সৌভাগ্য অর্জন করলাম এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন আয়দিলি শকর খুস্তর ইয়ে আঁকে শকর সাজা আয়দিলি কমর খুস্তর ইয়ে আঁকে কমর সাজা এই মন বলো এই বাসের মতো দেখতে যে ইক্ষুর ভিতরে এই মিঠা লাগে যে এই মিঠা দিলেন কে হ্যাঁ, বাচ্চাকে ইকু বানায়া মিঠা বানায়া দিলেন, তিনি কি আমার আল্লাহ নন? যে আল্লাহর হাতের পরশ লাগলে সে ইক্ষু এরকম মিঠা, আহা তিনি কিরকম মিঠা, হ্যাঁ তার নাম কত মিঠা, সুবহানাল্লাহ বিহামদি। এবং তিনি বলেন, হে মর আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই চাঁদ বেশি সুন্দর না যার হাতটা লাগলে চাঁদ এত সুন্দর হলো, সেই আল্লাহ বেশি সুন্দর। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কে নামে উঁচু বরজবান আমির আওয়াজ হর বুনে মো আজ আসার জোরে সওয়াজ, আমি যখন আল্লাহর নামের জিকিরে মশগুল হই তো এতটা আমার মিঠা লাগে যে আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা আমার জিব্বাটা মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়, মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন থানা ভবনে, ওনার নাম ছিল তাওয়াক্কুল শাহ। নাম কি ছিল? তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ। তিনি এই হাফিজ জিউদ্দিনের পীর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহকে একদিন বললেন, হযরত জি আজব জিন্দগি, কি নিয়ামত আল্লাহ আমাকে দিছেন। হযরত জি শুনেন, মে জব আল্লাহ কা নাম লু হো তো মেরা মোহ মিঠা হো যাবে হ্যায় ওর খুদা কি কসম মেরা মোহ মিঠা হো যাবে হ্যায়। হযরত জি যখন আমি আল্লাহ বলি না আমার মুখটা মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি আমার মুখটা একদম মিঠা লাগে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হল আল্লাহওয়ালাদের হাল, আল্লাহওয়ালাদের শান। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে দুনিয়ার রাজা বাদশারা রাষ্ট্র পরিচালনার ঝামেলা যখন যন্ত্রণা কাতর, তো এক আল্লাহওয়ালা তখন সেজদার ভিতরে এভাবে পড়ে আসেন, নির্জনে আল্লাহর নাম নিয়ে এইভাবে আল্লাহর নূরের মধ্যে ডুবে আসেন, অন্তর তার অন্তরের ভিতরে তার আল্লাহ পাকের নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে। আল্লাহ তাআলা সেরকম মুসলমান হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন তো তাকে বলে, ইমানদার তো তাকে বলে যে যার প্রতি সব শ্রেণীর মানুষ, মুসলিম হোক অমুসলিম, এই না যে মুসলিম দেশে অমুসলিমদের কোন নিরাপত্তার ব্যবস্থা নাই, এটা সম্পূর্ণ এক ভুল ধারণা, এক এক শয়তানির চিন্তা এটা মানুষের মধ্যে পয়দা হয়ে গেছে। হ্যাঁ, যে মুসলমান হবে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, প্রকম্পিত জীবন হবে, সে তো কোন মানুষের এমনকি কোন মাখলুকের একটা কুকুরের পর্যন্ত তিনমাত্র ক্ষতি করতে পারে না। হ্যাঁ, বিখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ সন্তুষ্টি প্রাপ্ত বান্দা, জান্নাতি কাফেলার সদস্য তো ওই মানুষরা যে একটা পিপ রাখে পর্যন্ত যারা কষ্ট দেয় না, কোন ধরনের অন্যায় ঝুলুম অত্যাচার গর্হিত কর্মে কশিন কালও সম্মত হইতে পারে না, সেই কাজে অংশগ্রহণ তো দূরের কথা, সেই কাজে সমর্থন পর্যন্ত দিতে পারে না, সম্মতি পর্যন্ত জ্ঞাপন করতে পারে না। এইরকম ফ্রেশ জিন্দগিওয়ালা যখন মানুষ হয় তখন সে মানুষ হয়, তখন সে মুমেন হয়, তখন সে জান্নাতি কাফেলার সদস্য হয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আগার ইয়ে ইনসান ইনসান বন যায় তেহি সব কুছ হ্যায়, এই মানুষটা যদি সত্যিকার মানুষ হয় এই মানুষই সবচেয়ে বড়, এটা নিঃসন্দেহ। ওর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর মানুষ হওয়ার পদ্ধতি হল আল্লাহর সঙ্গে নিখুঁত নিবিড় প্রেমের বন্ধন তৈরি হয়ে যাওয়া। হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার আত্মা আল্লাহর ভালোবাসাওয়ালা না, এই মানুষের ভিতরে মানুষের আত্মাই নাই, পশুর অন্তরাত্মা নিয়ে আছে পৃথিবীতে বাস করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী মসনবী শরীফে বলেন, খালকে আতফাল আন্দ জুজ মস্তে খোদা, সব মানুষ নাবালেক, যারা আল্লাহর ভালোবাসা শিখে নাই, অন্তরে আল্লাহর ভালোবাসা অর্জন করে নাই, নেস বালেক জুজ রহিদ আজ হওয়া, মানুষ বালেক হয় না, বুদ্ধিমান হয় না, জ্ঞানী হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর প্রেমিক হয় না। এই রাজা বাদশার বংশের এই মানুষটা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী, যিনি মন্ত্রী মিনিস্টারদের মধ্যেই তার জীবনের যাত্রা, সেই মানুষটা বললেন যে আজ বুদাম আপলে দুরাম দেশরা বাদা ঝি দিওয়ান সাদাম কেশরা, আমি জ্ঞানের খেলা বুদ্ধির খেলা অনেক দেখলাম কিন্তু আমি ভাবলাম আমি বুঝতে পারলাম এতে সাফল্য নাই, এতে বিজয় নাই, এতে সম্মান নাই, এতে সাফল্যের কোনো গ্যারান্টি নাই। অতএব আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর জন্য দেওয়ানাদের কাতারই আমাকে সামিল হতে হবে, এবং পরে সেই কাতারই সামিল হইলাম। তারপরে হলো কি, মৌলবি হারগিজ নাসুদ মাওলায় রুম তা গুলামে শামসে তাবরিজিন আসুদ, শামসুদ্দিন তাবরিজের নিকট আল্লাহ পাকের মহব্বত, ইমান এবং সুন্নতের সবক যখন শিখলাম, তাই না, এরপরে আমার অবস্থায় হল যে মানুষ আগে আর্টিফিশিয়াল সম্মান করত, এখন সমগ্র রুমের মানুষ আমি রুমির জন্য পাগল এবং দেওয়ানা হয়ে আছে। এই মহানা রুমি মধ্যখানে একটু মজার কথা, কিভাবে লোকটা আল্লাহ প্রেমিক হলেন শুনতেছেন প্রিয় বন্ধুরা? রিক্সার ড্রাইভার এর সঙ্গে ঘুরলে এরকম ড্রাইভার হওয়া যায়, গাড়ির ড্রাইভারের সঙ্গে ঘুরলে গাড়ির ড্রাইভার হওয়া যায়, এভাবে যদি পাইলটের সঙ্গে অনেকদিন থাকে কেউ তো ভালো পাইলট হওয়া যায়। শাহ আব্দুল গলি ফুলপুর রহমতুল্লাহ আলী যে বুজুর্গের নাম একটু আগে বলছিলাম, তিনি বলতেন আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, আমরুদ ওয়ালে সে আমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, ওর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। আম ওয়ালার দোকানে গেলে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, দুধ বধু ওয়ালার কাছে গেলে যে দুধ বধু পাওয়া যায়, আর কোন খাঁটি আল্লাহ ওয়ালার সঙ্গে থাকলে আল্লাহকে পাওয়া যায়। কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, কিভাবে আল্লাহর নাম ডাকতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, হ্যাঁ কিভাবে বন্দিগি করতে হয়, কিভাবে সুন্দর চরিত্র গঠন করতে হয়, এগুলো শিখবার তৌফিক হয়। হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলী গোহরডাঙ্গা মাদ্রাসাতে খানা খেতেছিলেন, আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী বললেন যে তিনি প্লেটের মধ্যে দেখতে পেলেন যে খাবার নেওয়ার আগে পানি আছে, তিনি কাজ করে দিয়ে পানিটা এরকম ফেললেন এবং বললেন দেখো এই যে নেয়ামত আমরা খাই, নেয়ামত পূর্ণভাবে উপভোগ করা চাই, তাহলে পূর্ণ শুকরের তৌফিক হবে। আমি যদি এই প্লেটের মধ্যে পানি রাখা অবস্থায় ভাতগুলো নিতাম, এই ভাতের মূল মজা পূর্ণ মজা আমি পাইতাম না, আর এতটুকু শুকর থেকেও আমি বঞ্চিত থাকতাম। কি প্রখর মেধা সম্পন্ন এই মানুষগুলো হন, এবং আল্লাহর বন্দিগির ক্ষেত্রে কতটা সচেতনতা আল্লাহ পাক তাদেরকে দান করেন। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওই বান্দারা, হ্যাঁ যে যারা আমাকে স্মরণ করে দিন রাত চব্বিশ ঘন্টা সর্বক্ষণ, ওই বান্দারাই সত্যিকার জ্ঞানী। এবং প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা আল মউত, যে সত্যিকার জ্ঞানী লোক সূক্ষ্মদর্শী দূরদর্শী মানুষ তারা, যারা নিজের মনে অন্যায় বিষয়গুলোকে শাসন করে নিয়ন্ত্রণ করে এবং পরকাল জীবনটাকে সুন্দর করে গড়ার জন্য এই পৃথিবীর জীবনই ব্যস্ত থাকে, তারা সত্যিকার জ্ঞানী লোক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, বুঝ দান করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শিক্ষণীয় একটা ঘটনা বয়ান করছেন। এক বুজুর্গ ছিলেন, তার একটা গোলাম ছিল, খুব ভালো চরিত্রবান, অত্যন্ত খোদা ভীরু। এই লোকটা জিকিরে আমলে এবাদতে নামাজে সবকিছুতে অগ্রগামী, কি সুন্দর তার জীবনটা। একদিন এই বুজুর্গ ওই গোলামকে বললেন হে গোলাম, আমার মন চায় যে তোমার জন্য সুন্দর কোনো পোশাক কিনে দিই, কোন পোশাক তোমার পছন্দ হয় সেটা আমাকে বলো, সেটা কিনে দিই। গোলাম উত্তর করল হুজুর গোলামের কোনো পছন্দের পোশাক হয় না, মালিক যে পোশাক গোলামকে নিজের হাতে পছন্দ করে দেন সেই পোশাক গোলামের সবচেয়ে উত্তম পোশাক। ওই বুজুর্গ বললেন হে গোলাম, আমার ইচ্ছা হয় যে তোমার পছন্দের কোনো খাবার আমি তোমাকে খাওয়াই, তুমি বলো কোন খাবারটা তোমার ভালো লাগে পছন্দ লাগে। গোলাম বলল হুজুর গোলামের পছন্দের কোনোই খাবার হয় না, মালিক যে খাবার গোলামের জন্য নিজে পছন্দ করে নির্বাচন করেন সেটা তার জন্য উত্তম খাবার। বুজুর্গ বললেন হে গোলাম, তোমার মুখে আজকে একবার শোনাও তো তোমার কি নাম। গোলাম বলল হুজুর গোলামের নিজের কোনো নাম হয় না, মালিক যে নামে ডাক দেন সেটাই তার উত্তম নাম, সেটাই তার নাম, সেটাই উত্তম নাম। এই বুজুর্গ আল্লাহওয়ালা এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর হুশে আসলে তখন তিনি বললেন হে গোলাম, আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দিলাম। গোলাম হতবাক, তার বিস্ময় যে কি ঘটনাগুলো ঘটতেছে একের পর এক। গোলাম বলল হুজুর সারা জীবন আপনার নিকট থাকলাম, আজকে হঠাৎ করে এই মুহূর্তে কেন আপনি আমাকে আজাদ করতেছেন আমি কিছুই বুঝতে পারলাম না। ওই বুজুর্গ বললেন আমি মহান আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি কিভাবে করতে হয় আমি শিখবার জন্য খুঁজতাম, তালাশ করতাম, আজকে তোমার নিকট শিখলাম যে আমার আল্লাহর গোলামি কিভাবে করতে হবে, যে আমার রুচি না, আমার পছন্দ না, আমার ইচ্ছা না, বরং আমার আল্লাহর পছন্দই আমার পছন্দ হওয়া উচিত, আল্লাহর খুশি আমার খুশি হওয়া উচিত। কই মজা মজা নেহি, কই খুশি খুশি নেহি, তেরে বগায়ের জিন্দগি মৌত হ্যায় জিন্দগি নেহি। ভারতের এক মহান বুজুর্গ বলেন, আল্লাহ কোন মজা নাই, কোন শান্তি নাই, কোন স্বাদ নাই, আপনি যতক্ষণ পর্যন্ত বান্দার উপর খুশি না হন সব বেমজা, সব অশান্তি, সবকিছুতেই আগুন। আর আল্লাহ যখন খুশি সবকিছু মজাওয়ালা, সবকিছুই তখন মজাওয়ালা। আল্লাহ ওয়ালারা যখন খানা খান এমন মজা করে খান, এই খালি ভর্তা এমন ভাবে খান যে মনে হয় যেন এই রাজা বাদশাহদের পোলাও বিরিয়ানি কোরমার চেয়ে বেশি মজা পাচ্ছেন। কেন? যে ইবাদত করার কারণে, বন্দিগি করার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে, আল্লাহর সঙ্গে স্বচ্ছ সুন্দর নিবিড় ভালোবাসার সম্পর্ক থাকার কারণে সবকিছু ভালো লাগে, আরাম লাগে, শান্তিময় লাগে, মধুময় লাগে। পীর জি হুজুর রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, যিনি মূলত কুমিল্লার হল, ঢাকার বুজুর্গ হিসাবে তিনি পরিচিত। লোকজন কোন এলাকায় তিনি গেলে, দাওয়াতে গেলে, বয়ানে গেলে, তো লোকজন বলত, হুজুর সকালবেলা যদি আমার বাসায় একটু নাস্তা করতেন। তিনি বলতেন যে আমার শর্ত মানলে নাস্তা করব। হুজুর আপনি যা বলেন হুজুর তাই খাওয়াবো। বলে শর্ত হল যে পান্তা ভাত পোড়া মরিচ বাসি তরকারি, এই তিনটা শর্ত ছিল, পান্তা ভাত পোড়া মরিচ বাসি তরকারি। তো মানুষ হতবাক হইত, আল্লাহ এইটা কি শর্ত, এইটা কোনো বিষয় হল? না, হুজুর বলতেন না, যদি খাওয়া তো এইটাই খাওয়ার লাগবে, এছাড়া আমি আর কিছু খাবো না। আজীব ধরনের মানুষ, এই মানুষগুলোর নজর এই দুনিয়ার আনন্দের উপরে, উচ্ছ্বাসের উপরে, লাগামহীনতার উপরে কশিন কালও থাকে না। ভারতে বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, ভারতও এক আজব জায়গা, এই ভারতে এত বড় আলেম উলামা আউলিয়া বুজুর্গান দিন পয়দা হয়েছেন। শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলী, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী, সেখানে শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলী, মুজাদ্দিদ আলম সাহরি রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলী, শেখুল ইসলাম মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, এবং শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, এত আলিম উলামা আউলিয়া বুজুর্গানের দিন সেখানে পয়দা হয়েছেন। হজরত সাইদ আহমদ বিল্লবী রহমতুল্লাহ আলী, মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, আশ্চর্য এক জায়গা সেখানে। যাই হোক, ওই ভারতে এক বুজুর্গ ছিলেন হজরত শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলী, বহুত উচ্চমানের ওলি আল্লাহ। তো তিনি পছন্দ করতেন না খায়া না খায়া থাকা, অনাহারে অর্ধাহারে কাটাইতেন, কিন্তু আল্লাহর ইবাদত বন্দিগিতে মজগুল থাকতেন। এই জমানায় এই দুঃসাহস করার দরকার নেই, আবার কাউকে না ইয়ে ওয়াজ করেন চলো ভাই আমরা না খেয়ে থাকি, এই জমানায় এইসব নাই। আদিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা শেষ জমানার দুর্বল দুর্বল কতগুলো মানুষ, আমাদের জন্য উচিত এতটুকু, খাও, স্বাস্থ্য ভালো রাখো, শরীর সক্ষম রাখো, দুনিয়ার কাজও করো, আল্লাহর ইবাদত বন্দিগিকে ঠিক মতো পালন করো। কি কথা বুঝেন না ভাইয়েরা? কারণ কোরআন শরীফ আল্লাহ পাক এরকম কোন আইন জারি করেন নাই, এই খাইতে পারবি না, সুটকি হয়ে আমার বন্দী করবি, কোন কথা কোরআন হাদিসে এরকম নাই। বরং পবিত্র কোরআন তো রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন, কুলু মিন রিজকি রব্বিকুম ওয়াশকুরুলা, খাও তোমার রবেরটা, কারো বাপেরটা খাওয়া লাগবে না, ওয়াশকুরুলা, এবং খায়া সে আল্লাহ পাকের শুকর গুজারিতে মজগুল থাকো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পুরা বিরিয়ানি কুরমা হজম করলো আর বললো যে আলহামদুলিল্লাহ আমার মাওলা খাওয়াইছে। আল্লাহ পাক এতে একদম খুশি যে আমার বন্দা কত ভালো, আমাকে বিশ্বাস করে, আমাকে মানে, আমাকে ভালোবাসে, আমার প্রতি সে কৃতজ্ঞ চিত্ত, আমার বন্দা অনেক ভালো বন্দা। এইটুকুর কারণে এইটুকু আমলকে আল্লাহ পাক জান্নাতের সামান বানায় দেন শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা। কেন? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, কোন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর নেকি মিজান পাল্লাকে ভরপুর করে দেয়, পরিপূর্ণ করে দেয়, তামলাউ মানে পরিপূর্ণ করে দেয়। আমরা যদি সত্যিকার মানুষ হই, মুসলমান হই, আমলকে গুরুত্ব দিই, আল্লাহর রসুলের শিক্ষাকে গুরুত্ব দিই, আমার প্রিয় বন্ধুরা, এক একটা মুহূর্ত আমাদের জন্য বড় দামি সম্পদ। এজন্য ভারতের এই বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাই বলেন, হো রহি হ্যায় উম্র মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম্বদম, সাস হ্যায় ইকরার বে মুলকে আদম, دفعتن ایک روز یہ جائے گا تھم کر لے جو کرنا ہے آخر موت ہے ایک دن مرنا ہے آخر موت ہے ہے مانوس بڑو پھر پاٹا جرکون تمہارا مر اجنتی بگڑت ہوتے تھے گلتے گلتے شیش ہو جائے انوروپ بھاوے تمہارا مر جیبن نامک برفر پاٹاٹا تمہارا مر اجنتی بھاوے گلے گلے شیش ہوتے یہ جنو یہ سنکھپت جیبنٹا অনন্তকালের সম্পদ জলদি তুমি জোগাড় করো, কখন ডাকাশে পরকালের পথে চলার জন্য কোনো খবর নাই, হ্যাঁ না, যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করলাম কি? এক সাহাবী আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন যে মাতাসা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন মা যা আদাত্তালাহা, হবে যখন হবে তো হবেই, কিন্তু তোমাকে আমি জিজ্ঞাসা করি যে তুমি সে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করলে কি কি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে কেয়ামত কখন হবে সেটা আল্লাহ পাকের দায়িত্ব, আল্লাহ পাকের হাতে, সেটা তোমার আমার ভাববার বিষয় না। তোমার আমার কর্তব্য হচ্ছে কেয়ামত যে হবেই নিশ্চিত এই বিশ্বাস যেহেতু তুমি পোষণ করো, তো তার জন্য প্রস্তুতি তো তুমি গ্রহণ করো। আর সেই প্রস্তুতি কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন যাদের বুকে ইমান থাকবে আর জীবনে নেক আমল আর বন্দেগী থাকবে, নিঃসন্দেহে আমি তাদেরকে জান্নাতের মধ্যে অনন্তকালের মেহমান রূপে গ্রহণ করব। অনন্তকালের মেহমান, শুনতেছেন প্রিয় বন্ধুরা, জামাই আসলে এই মুরগি জবাই কতক্ষণ হয়, গরু গোস্ত এবং খাসির গোস্ত বিরিয়ানি পোলাও কতক্ষণ, তিন দিন পাঁচ দিন সাত দিন না হয় কয়দিন খাওয়াবেন? কিন্তু জামাই যদি বলে আমি যাবো না, আমি থাকবো, আম্মা আমি থাকবো, কতদিন থাকবেন? হ্যাঁ জামাই মিয়া, হ্যাঁ মাস ছয়েক থাকার নিয়ত করেছে। ঠিক আছে, আমরা যখন বর্তা খাই আপনিও বর্তা খান, আমরা যখন ভালো খাই আপনিও ভালো খান, আমরা যখন এরকম বাসি খাই আপনিও বাসি খান, তখন সে সাধারণ হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিনের এইরকম শান যে গুনাগার বান্দার জন্য আল্লাহ পাক ঘোষণা করছেন আরেক আয়াতের মধ্যে নুজুলাম মিন গফুরির রহিম, তোমরা টেনশন করো না, যারা সিদ্দিক আকবর, যারা উমরে ফারুক, যারা উসমান আলী বেলাল, তাদের জন্য যেরকম মেহমান হওয়ার মর্যাদার আসন আমি দান করব, আমার গুনাগার বান্দারা যারা ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে আসবে, ক্ষমা করার পরে আমি তাদেরকেও সম্মানিত মেহমান রূপে গ্রহণ করব। নুজুলাম মিন গফুরির রহিম, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন, ওহো কি মহান আমার আল্লাহ, কি সীমাহীন দয়ালু আমার আল্লাহ, আমি যদি এক ফোঁটা চাই, তিনি বলেন কিরে এক ফোঁটা নে এক সাগর নিয়ে যা, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা কতরা মানে ফোঁটা, আমার দয়াময় মহান আল্লাহর নিকট কেউ যদি একটা ফোঁটা চায় তা আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এক ফোঁটা না, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ দুর বেবহা দিয়ে হ্যাঁ, আল্লাহ পাক এক সাগর তাকে দিয়ে দেন এবং সাগর ভরা মণি মুক্তাও তাকে দিয়ে দেন, মানে কল্পনাতীত ভাবে আল্লাহ পাক তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা বিদ্দুয়া, যেই বান্দারা নাছোড় হয়ে আল্লাহকে ধরে, দেন আল্লাহ দেন 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 আল্লাহ, এরকম নাছোড় হয়ে ধরে আল্লাহ পাক তাদের শুধু দেন না, তাদেরকে প্রিয় পাত্র বানায় না, যেই বান্দা আমাকে দারুণ ভাবে ধরে, অনেক বাচ্চা আছে মা বাপকে এমন ধরে আচরণের মধ্যে শক্ত দেন আম্মু দেন দেন, একটু ছাড় তো আমার ছাড়ে না আবার ধরে রাখে দেন আম্মু দেন, তো ওই সময় সাময়িক একটু রাগটা করলো মানবিক দুর্বলতার কারণে, কিন্তু এই মা দেখা যায় পরে এক সময় আলাপ করার সঙ্গে সময় কারোর সঙ্গে বলে এই বাচ্চাটা আমাকে এমন ভালোবাসে এত মহব্বত করে, আমার কোনো বাচ্চা এরকম না, এই পাগলটা যেরকম আমার পাগল, মানে তার এই ঢং এইটাই তাকে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বানায় দেয়। আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা আল্লাহকে নাছোড় হয়ে ধরে আল্লাহ পাকের ভীষণ ভালোবাসা সে আকৃষ্ট করে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য লম্বা নামাজ, লম্বা জিকির, লম্বা তেলাওয়াত, বিপুল লক্ষ লক্ষ অর্থ কৌড়ি খরচ করে হজ উমরার জন্য ছুটাছুটি, আরেক বান্দা জিকির করে আর কান্নাকাটি করে, চোখের পানি ফেলে আর বলতে সময় এমন বলা বলে মাফ করে না আল্লাহ, আমি শয়তান, আমি শেষ, আমি ধ্বংস, আমি বরবাদ, কিন্তু হে মালিক ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকাররাম বিজুনুবি ওয়াকাদ দাআকা, আমি ভীষণ গুনাহগার, আমি অপরাধী, আমি জানি আপনি আমার রব, আপনি আমার মাবুদ, এই দুয়ার ছাড়া কোনো দুয়ার নাই, আমাকে মাফ করে দেন আপনি হে আল্লাহ। হে আল্লাহ অবশ্যই মাফ করে দেন, পায়েন তাগফির পান্তা আহলুন লিজাকা, আপনি যদি মাফ করে দেন নিঃসন্দেহে আপনি ক্ষমা করতে পারেন, আর কোনো খোদা নাই। ওয়াইন তাকরুদ ফামান ইয়াগফির সিওয়াকা, আর হে আল্লাহ যদি আপনি মাফ না করে আমাকে তাড়ায় দেন আমি কার কাছে আশ্রয় নিব, আর কি কোনো খোদা আছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাকিম রহমত মাওলানা আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ ছিলেন, আল্লাহর বলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যে সত্তর বছর পর্যন্ত আল্লাহর এবাদতে উৎসর্গিত তার জীবন। একজন খাদেম এসে যুবক একটা এসে কর, হুজুর আমি একটু খেদমত করতাম, উজুর পানি দিব, জুতা আগায় দিব, আপনার খেদমত করবো, আপনার এই বয়স বুড়া মানুষ থাকো। তো একদিন ওই থাকতে থাকতে তো ওই রং পয়দা হয় না, যে সঙ্গ গুণে রঙ ধরে। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি একদিন স্নানাগারে গোসলখানার ভিতরে গিয়া হঠাৎ একটা মাটির ঢেলাকে দেখলাম, কি আরে মেশকো অম্বরের মতো খুলবু আছে, বদল গোপ্তামকে মুসকিয়া বিড়ি ইয়াদ বয়ে দেলা ভিজে তুমাস্তাম। আমি ওই মাটির ঢেলাকে বললাম, কি রে তুমি কি কস্তুরি, তোমাকে এত গান কেন? বগোপ্তা আমান গিলে নাচি দেবু উদাম বলে কি মুদ্রাতে বাগুল নিশাস্তাম। হ্যাঁ, সে আমাকে বলল কি আমি নিছক মাটির ঢেলা, আমি মেশকো অম্বর কস্তুরি কিচ্ছু না, তবে কি ফুলের খুশবুদার ফুলের সঙ্গে এক জমানা থাকার বরকতে আল্লাহ পাক আমাকে এতটা খুশবুদার। এই জন্য মানুষ হওয়ার জন্য কোন খুশবুদার লোকের সঙ্গে, কোন খাটি আল্লাহ ভালোর সঙ্গে কিছুদিন থাকা আমাদের কর্তব্য। আর সেইটা তো স্টেশন আছে, এটা মেইন এক স্টেশন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ এই মুরব্বীর মাশাআল্লাহ মেধা এখনো দারুণ প্রখর, মাশাআল্লাহ। তো সত্তর বছরের ইবাদত, ওই খাদেম বেচারা, খাদেম যারা হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকে ওদের কিসমত খুলে যায়, হ্যাঁ না? ফালিল আরদি মিন কাসিল কিরামে নসীব, যে মদখোররা যখন নাকি এক জায়গায় দলবদ্ধ হয়ে বোতল টানতে থাকে, একজনের পয়সা নাই করি নাই, সে খাবার অভ্যাসও তেমনটা নাই কিন্তু মন চায়, কিন্তু খাবে কই পয়সাও তো নাই, ও যে খাইতে থাকে আর বলো যে দে এক টান দে, তো ওখানে থাকলে এক টান দিয়ে দেখে দু ফুই মদেরই মজা, হারাম জিনিসের মজা ফ্রি ফ্রি পেয়ে গেল। যারা বিড়ি খায় আশপাশে কেউ দাঁড়ায় থাকলে ওরও একটু টান দিতে দে, তুই এক টান দে। অনুরূপ ভাবে আল্লাহ ওয়ালাদের কাছে যারা যারা হুক্কা খায়, গ্রাম দেশে দেখতাম হুক্কা খাইতে খাইতে পরে আরেকজন বসে থাকলে কাকা একটু দিয়ে ওরও একটা টান দিতে দেয়। তো আল্লাহ ওয়ালা লোক যারা হন তাদের সঙ্গে উঠার বসা যারা করে, যেভাবে তারা আল্লাহকে ডাকেন, যেভাবে তারা আল্লাহকে ভালোবাসেন, ওই আল্লাহর মহব্বতের ছিটা ফুটা এইরকম ওই সঙ্গী সাথীরা পাওয়া যায়, ওর দ্বারাও তারা আল্লাহ পাকের প্রেমিকের মর্যাদায় সিক্ত হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো, এইরকম কত ঘটনা বলি যা আছে। যাই হোক, যদিও সেগুলো এই মুহূর্তে আমার মনেও পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনাদের এখলাসের বরকতে, কিন্তু তারপরও সময়ের স্বল্পতার কারণে সীমিত মাত্রায় তো অগ্রসর হওয়া লাগবে। তো ওই সত্তর বছর পর্যন্ত এবাদতকারী বুজুর্গের খাদেম একদিন ভোর রাতে তাহাজ্জুদের পানি তাহাজ্জুদের লোটা আগে দিয়ে বলে, হুজুর এ কি শুনি, কি ব্যাপার? বলে এই যে আসমান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে লাখ পড়ো তাহাজ্জুদ, লাখ বন্দেগি করো, ডাকো তোমার এবাদত তোমার মুখে ছুঁড়ে মারি, কোন এবাদত আমার কাছে কবুল না। উনি উজু করেন এবং নামাজে দাঁড়াবেন। তো এই ছেলেটা বলে যে হুজুর আল্লাহ যখন কবুলই করেন না তো আপনি ফের এবাদত করবেন কেন? বলে যে তুমি আজকে শুনলা, আমি সত্তর বছর যাবতই তাহাজ্জুদের নামাজ যখন পড়তে উঠি ভোর রাত্রে আকাশ থেকে এরকমই শুনতে পাই যে তোর কোন এবাদত আমার দরবারে কবুল না। তো হুজুর তাহলে পড়েন কেন? তো ওই বুজুর্গ তখন বললেন, আমার ভাই এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নেই, এই খোদা ছাড়া আরেকজন খোদা নেই, আরেকজন আল্লাহ তো নেই, একই মাবুদ একই আল্লাহ, হ্যাঁ একজনই কাছে আমাকে জীবন উৎসর্গ করতে হবে, এই দুয়ারেই পড়ে থাকতে হবে, কবুল করলেও এই দুয়ারে, কবুল না করলেও এই দুয়ারেই পড়ে আসি পড়ে থাকব। বস তৎক্ষণাৎ আসমান থেকে আবার জবাব আসলো, কবুল আস গর্থে হুনার নেস্তাদ কে জুজমা পানাহে দিগার নেস্তাদ, হে বন্দা এ কি শুনাইলা যে আমি কবুল না করলো আমার দুয়ার ছাড়ব না। এই একটা মাত্র তোমার এই কথার অনুভূতির কারণে তোমার জীবনের সবগুলো এবাদত আজকে একসঙ্গে কবুল করলাম, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন, ভাই মুসলমান তুমি লাখ মদখোর হো, লাখ ধ্বংস বরবাদ জীবনওয়ালা হো, হাজারো লাখ কোটি কোটি সাত আসমান জমিন বরা তোমার পাপ হোক না কেন, তুমি নিরাশ হয়েও না আল্লাহ পাক রহমত থেকে। আল্লাহ পাক বান্দাকে এমন মহব্বত করেন, এমন ভালোবাসেন, ডাকতে থাকেন আয় ফিরে আয়, হ্যাঁ আয় ফিরে আয় আমার কাছে মাপ চা। রসুল্লাহ সাল্লাহ আলসালাম নিজে বলছেন, কারো গুণা যদি আকাশ চুম্বি হয়, একদম আকাশকে ছুঁয়া যায় এই পরিমাণ গুণা হয়, আর ওই বান্দা আল্লাহর নিকট বলে যে মাপ চায়, হে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক নিঃসন্দেহে নিশ্চিত তাকে মাফ করে দেন। আমরা এবাদতের খবর তো অনেকে জানি, এবাদত বন্দিগি করা উচিত সেটা বুঝি, কিন্তু গুনাগাররা গুনার ক্ষমা নিয়া গুনার ক্ষমা চায়া চায়া জান্নাতে প্রবেশ করা সম্ভব সেই বিষয়টা আমরা অনেকে বুঝি না, অনেকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি না। আমি কার কথা বলবো, আপনারা কি ইমাম গাজ্জালি রহমতুল্লাহর নাম শুনেন নাই? ইমাম গাজ্জালি রহমতুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম আবু ইসহাক ইসফিরাঈ রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালির চেয়ে অনেক বড় মাপের আলে মুহাদ্দিস, বহু উচ্চ মানের বুজুর্গ ছিলেন সেই ইমাম আবু ইসহাক ইসফিরাঈ রহমতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর নিকট দোয়া করলে একটা কথাই বেশিরভাগ বলতেন, আল্লাহ কতজনে কত কিছু চায়, আমি ইসাক আবু ইসাক একটা জিনিস চায়, আল্লাহ আমার জন্য গুনাহ না হবে, বাস আমি এতেই খুশি, আমার আর কিচ্ছু লাগবে না। এই ভারতের এক বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবা শরীফের গেলাব ধরে কাঁদতেন আর বলতেন, প্রিয় মাওলা কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায় ইলাহি মাই তুরসে তলবগার তেরা, হে আল্লাহ আপনার নিকট কত মানুষ কত কিছু চায়, আমি ইমদাদুল্লাহ আপনার নিকট হে আল্লাহ শুধু আপনাকে চাই, আমার আর কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনাকে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হযরত ইমাম আবু ইসহাক ইসফিরাঈ রহমতুল্লাহ আলাইহি এইভাবে তিরিশটা বছর কাটাইলেন, কখনো হঠাৎ কোনো ভুল হয়ে যায়, কখনো কোনো ভুল হয়ে যায়, আবার কান্দেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, তা আবার ভালোভাবে চলেন কিছুদিন, আবার এক্সিডেন্ট। এইভাবে তিরিশ বছরের মাথায় একদিন অসহনীয় যন্ত্রণার ব্যথা অন্তরে, কিরে আমি তো আর কিছু চাই না, আমি চাই যে আমার গুণা না হোক, তাই আমি বাঁচতে পারি না, আহা আমার কি হল। তখন তিনি অস্থির হয়ে আল্লাহর নিকট কান্নাকাটি করতেছিলেন, যে আল্লাহ আমি তো আর কিছু চাইছিলাম না, এই জিনিসটাই চাইলাম গুণা না হয়, তাই আমার কপালে জুটল না। তো ওনার এই অস্থিরতা সামাল দেওয়ার জন্য রব্বুল আলমিনের পক্ষ থেকে এলহাম করা হল যে আবু ইসহাক তুমি যে বলো আমার গুণা না হয় গুণা না হয়, টার্গেট কি, উদ্দেশ্য কি, কি চাও তুমি, তোমার উদ্দেশ্য যে তোমার আল্লাহকে চাও, জান্নাত পর্যন্ত আসতে চাও, তোমার কি জানা নাই, তুমি কোরআন শরীফ পড়ো না। আমি জান্নাত পাওয়ার দুইটা রাস্তা বর্ণনা করছি, একটা হল ফ্রেশ এবাদতওয়ালা জিন্দগি, আর একটা হল এক্সিডেন্টের পরে তওবাওয়ালা জিন্দগি। যেই বান্দারা আমল আর এবাদত নিয়ে আসবে আমি তাদের জন্য জান্নাতের গেট খুলব, আর যারা ভুল করার পরে চোখের পানি আর ক্ষমা প্রার্থনা আর কান্নাকাটি নিয়ে আসবে আমি তাদের জন্য জান্নাতের গেট খুলব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এবং এজন্য ভারতের এই বুজুর্গ বলেন কে তু হো কিসি বিহাল মে মাওলা সে লাউ লাগায় যা কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গড়ায় যা খুল ও যা না খুলে দর উস পে হো কেউ তেরি নজর তু তো বস আপনা কাম করিয়া নি সদা লাগায় যা, যে তুমি যত নষ্ট ভ্রষ্ট হও না কেন আমার প্রিয় বন্ধু মুসলমান উঠো দাঁড়াও ছুটো প্রিয় মাওলার দিকে, তিনি ডাকছেন তোমাকে ক্ষমা নেওয়ার জন্য। আরে কোরআন শরীফ আল্লাহ পাক নিজে বলেন সার ইউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম, তোমার মাওলা ক্ষমা করতে চান তুমি দৌড়ে ছুটে আসো ক্ষমা নেওয়ার জন্য। শুনতেছেন মুক্তি রফিক সাহেব, সার ইউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম, ছুটো দৌড়ে আসো আইসে ক্ষমা নিয়ে যাও, আল্লাহ পাক নিজে ডাকতেছেন দৌড় দে দৌড়ে আইসে ক্ষমা নিয়ে যাও আমার কাছ থেকে। কি বলবো, আমরা কোরআন শরীফ পড়ি, আমরা অনুবাদ পড়ি, এবং অনুবাদ এবং অনুবাদের মতো করে এরকম কোন রকম ওই ক্লাসে যেরকম ছেলেরা মুখস্থ করে যে সরা বয় ফলাকার সরাম আম সরাম আম সরাম আম, এইরকম কোরআন শরীফ পড়লে আর অনুবাদ শিখলে এর দ্বারা কোরআনকে আত্মস্থ করা যায়। মুহিউদ্দিন ইবনে আরাবী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম এবং বুজুর্গ, তিনি বলেন যদি কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখলো সে একদম জীবন্ত কোরআন দেখতে পেল, আর যদি কেউ কোরআনকে দেখলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল। কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একাকার হয়ে থাকছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আমরা ইসলাম শিখি, ইসলাম বলি, ইসলামের ব্যাখ্যা করি মুখে, কিন্তু আমাদের জীবনটা ইসলামের সঙ্গে একাকার হলো কোন জায়গায়? যদি একাকার হইতো তো আমরা ইসলামের এক একটা নমুনা হইতাম, এক একটা মডেল হইতাম। বল মুসলিম মান সালিম আল মুসলিম বিল্লিসানি বয়াদি, এক রেওয়ায়েত ওয়াজ মুসলিম মান সালিম আল নাস বিল্লিসানি বয়াদি, বেরকাত শরীফ মিশকাত কিতাবে আছে, হাদিসের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানুষ মুসলিম তখন হয় সর্বশ্রেণীর মানুষ তার হাত আর জবানের অত্যাচার থেকে যখন সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হওয়ার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। কোথায় আসি আজকে আমরা, কি চরম অধপতনের শিকার আজকে আমরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন। তো ভারতের এই বুজুর্গ তিনি বলেন, ওয়াদায়ে গালবা হ্যায় মুমিন কে লিয়ে কুরআন মে, ফির জো তু গালিব নহি কুছ কসর হ্যায় ঈমান মে, ইমানওয়ালা তো ইজ্জতওয়ালা হবে, ইমানওয়ালা সুখী হবে, শান্তিময় জীবনের অধিকারী হবে, কিন্তু তোমার জীবনে সেটা নাই কেন? বোঝা গেল নিশ্চয়ই তোমার ইমানের জীবনের মধ্যে ঘাটতি অবশ্যই আছে, আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করার তৌফিক আমাদেরকে দান করে। যাই হোক, আমি সে মূল একটা স্টেশন থেকে কত দূর যে সাব স্টেশনে ছুটতে ছুটতে এ পর্যন্ত আসছি। যাই হোক, সবটাই তো কোরআন সুন্নারই আলোকদীপ্ত অধ্যায় মাত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? আহ সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পূর্ণ ক্ষমতাধর সেখানে তিনি একটা অসহায় মানুষের হাতে, একদমই একলা একটা মানুষের হাতে সম্পূর্ণরূপে বন্দী হয়ে আছেন। রাত শেষ, পরের দিন সকাল হল, সাহাবীরা হতবাকি, কি হচ্ছে আমাদের চোখের সামনে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে পাওনাদার তার অধিকার আছে এরকম দাবি করার, এরকম কিছু বলার, সাহাবীরা সেটা মানে নিয়েছেন ইসলামের বিধান হিসাবে। সকাল হয়ে গেল, এক হাদিস শরীফে আছে এমনকি হাত্তা তাআল্লাতি শামসু, যে সূর্য অনেক উপরে উঠে গেছে, এই সময় ইহুদি তখন বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ, আশ্চর্য নামও বলে এইভাবে, হে মুহাম্মদ। এত সাহাবীদের সামনে হে মুহাম্মদ ডাক দিলে কেমনটা কষ্ট লাগে শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু সাহাবারা সহ্য করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমরা বলি। হ্যাঁ, তো ইহুদি তখন বলে যে আমি যে গতকাল থেকে আজ পর্যন্ত আপনাকে এইভাবে নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে, কঠিনভাবে বন্দি করে রাখলাম, আমার উদ্দেশ্য মূলত ওই পাওনা উসুল নয়, আমার উদ্দেশ্য আপনাকে পরীক্ষা করা, কারণ আমি তৌরাত কিতাব পড়াশোনা করি, আমি তৌরাতের অনুসারী, তৌরাত কিতাবের মধ্যে আমি দেখলাম শের জমানের যিনি নবী হবেন তার জন্ম হবে মক্কায়, তিনি হিজরত করবেন মদিনায়, তার বাবার নামে, তার দাদার নামে, তার সঙ্গী সাথী ঘনিষ্ঠ বড় বড় যারা তাদের নামে, আবু বকর, ওমর, উসমান আলী ইত্যাদি অনেক কিছু আমি পাইলাম। আপনার চরিত্র কেমন হবে বিন্দু বিন্দু সবিস্তার সে তৌরাতের মধ্যে উল্লেখ করা আছে। আমি গোপনে আসতাম, এক একটা বিষয়ে যাচাই করতাম, দেখতাম, দেখতাম যে 100% সঠিক, সবগুলো আমি পরীক্ষা করতেছিলাম, যাচাই করতেছিলাম, সবগুলোতে আপনি সম্পূর্ণ উত্তীর্ণ, আপনাকে আমি পেলাম। কিন্তু একটা বিষয় আমার দেখার বাকি ছিল, সেটা হলো যে ক্রোধের সময়, গুসার সময় ওই কিতাবে লেখা আছে তৌরাতে, আপনি সীমাহীন ধৈর্যওয়ালা সহিষ্ণু হবেন, তা আপনার ধৈর্য এবং সহিষ্ণুতা কতটা এবং কেমনটা সেটা আমার জানবার আগ্রহ যাচ্ছিল। বস্তুত সেই উদ্দেশ্যেই আমি আপনার সঙ্গে আচরণ করছিলাম, কিন্তু আমি হতবাক, আমি বিশ্ব আবির্ভূত যে সেই গতকাল থেকে আজ পর্যন্ত আমার মতো একটা মানুষের সামনে আপনি কিভাবে অসহায় বন্দির মতো কাটাইলেন সময়গুলো, এটা কিভাবে সম্ভব হল? আর আপনার চেহারায় কোনো ক্রোধ, কোনো গুসা, কোনো অসন্তুষ্টির ছাপ ফুটে উঠে নাই, এমনটা আপনি সবটা একদম সহ্য করে নিলেন। এই একটা মাত্র বিষয় আমার যে দেখার বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। হে মুহাম্মদ, অতএব আর দেরি নেই, আপনি আমাকে কালেমা পড়ে এখনই মুসলমান বানান। ওই ইহুদি তৎক্ষণাৎ সেখানে মুসলমান হয়ে গেলেন। লোকেরা বলে যে তলোয়ারে নয়, হ্যাঁ না, উদারতায়, মানে ইসলাম বিশ্বে প্রতিষ্ঠা লাভ করছে, প্রসার লাভ করছে, যে মুসলমানদের সুন্দর চরিত্রের প্রভাবে, সুন্দর জীবনের প্রভাবে। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের মুহূর্তে সৈন্যদেরকে অভিযানের জন্য সেখানে যখন পাঠান, তখন সেখানে তো ওই এলাকাটা ছিল হিন্দুদের দ্বারা অধ্যুষিত, তিনি বলছিলেন ওখানে যদি কোনো অমুসলিমের কোনো সম্পদ অন্যায়ভাবে ধরো আমি হাতের কবজি কেটে ফেলব, আর যদি কোনো ভিন নারীর দিকে চোখ তুলে একবারের জন্য কাউকে তাকাইতে শুনি আমি চোখ উপড়ে ফেলব। যখন নাকি সে এলাকায় মুসলিম সৈন্যরা প্রবেশ করেন তো তখন সেখানে সে হিন্দুরা সুন্দরী মেয়েদেরকে রাস্তার দুই পাশে খাড়া করে রেখেছে যে এই জন্য যে যদি তারা এদিকে তাকায় আল্লাহর সাহায্য তাদের থেকে সরে যাবে তো তারা পরাজিত হবে। কোন মুসলিম সৈন্য একবারের জন্য কোন নারীর দিকে তাকায় দেখেন নাই এবং দোকানপাট সব খোলা রাখছে তারা, কিন্তু কোন মুসলিম সৈন্য একটামাত্র বিন্দু স্পর্শ করেন না নিজের হাতের দ্বারা। তো এই অবস্থা দেখার পরে সেখানে হিন্দু নেতৃবৃন্দ যারা ছিলেন সমাজের বড় বড় নেতৃবৃন্দ কর্ণধার তারা ওই শহরের চাবি হাতে তুলে দিলেন, হ্যাঁ আপনাদের সঙ্গে কোনো যুদ্ধ নাই, আপনাদের সঙ্গে যুদ্ধ করে কশ্চিন কালো জয়লাভ করা সম্ভব না, আপনারা তো সব স্বর্গের দূত আমাদের দেশে আসছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজকে সেই মুসলমান আমাদের মধ্যে কোথায়? যাই হোক কথা তো অনেক দূর হয়ে গেল,
কয়টা বাজে ভাই?
ওহো ঠিক আছে, ফের এখন আস্তে আস্তে আমরা গুটায় সংক্ষিপ্ত করার চেষ্টা করি। যাই আলোচনা হোক, বাস আমাদের মধ্যে ইমানি জিন্দিগি দিনই জিন্দিগি জাগ্রত হয় এটাই তো মুখ্য, এটাই তো লক্ষ্য না? যাই হোক, তো আমি যে আয়াত শরীফ পড়ছিলাম সেদিকে যাই না মহান রফিক সাহ, কোরআন শরীফের এক আয়াত পড়ছিলাম যে আয়াতে মহান রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পুরো আয়াতের তাফসীর এখানে না করতে গিয়ে শুধু এতটুকু বলি যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন আমি তোমাদেরকে সৃষ্টি যে করলাম তো তোমাদেরকে মূল্যবান জীবন দিলাম যার পরে মৃত্যু তোমাদের অবধারিত, কিন্তু এর লক্ষ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই কে তোমরা কত সুন্দর আমল করো, কত সুন্দর কাজ করো। এই আয়াত পাকের ব্যাখ্যা তাফসীর নসবিতে লিখছেন আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করো তা দেখতে চাই। তাফসীর নসবির ব্যাখ্যায় লিখছেন যে সুন্দর আমল মানে যে কে কত বেশি আল্লাহ পাকের বন্দিগির দিকে ছুটে আস, আইয়ুকুম আসরাউ, কে কত বেশি আল্লাহ পাকের সন্তুষ্টির পথে ছুটো এটা আল্লাহ পাক দেখতে চান। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাযহারিতে লিখছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এটা বাংলাতে এটা বোঝা যায় না, উর্দুতে বোঝা যায় না, আরবি শব্দের থেকে আইয়ুকুম তোমাদের মধ্যে কে কে আহসানু আমালা উত্তম আমল ওয়ালা, উত্তম আমল করে উত্তম কাজ করে এটুক তো বোঝা যায়, কিন্তু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ব্যাখ্যা দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা আইয়ুকুম আতাম্মু আকলান, কে তোমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী রূপে নিজেকে পরিচয় দেয়, কে কত বড় জ্ঞানী রূপে পরিচয় দেয়। এই হল প্রথম তাফসীর, জ্ঞানী রূপে পরিচয় দেয় মানে। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সত্যিকার জ্ঞানী লোক তারা যারা এই পৃথিবীতে বসবাস করে কিন্তু পরকাল জীবনকে সাজানোর জন্য দিন রাত ব্যস্ত থাকে। এই আয়াত এই হাদিসে পাক থেকে বোঝা গেল জ্ঞানী লোক এই দুনিয়াতে বসবাস করে যারা আল্লাহকে ভুলে না তারা সত্যিকার জ্ঞানী লোক। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া দার ও মান্লা দার আলা ও মালু মান্লা মাল আলা বলহা ইজমা ও মান্লা আকলালা, বেঘর মানুষের ঘর হল এই দুনিয়া। যে অনেক লোক দেখবেন ঢাকায় গেলে ওই যে ইংলিশ রোড আছে এবং ওই হাইকোর্টটা যেখানে আছে না ওর পাশে যে একদমই মাঠের সাইডে সাইডে একদম লোক লম্বা হয়ে পড়ে আছে শুয়ে আছে, এবং পোস্তকালা ব্রিজের উপর দেখা যায় দুই সাইডে রাত্রিবেলা অনেকগুলো মানুষ লম্বা হয়ে সারিবদ্ধভাবে শুয়ে আছে, এরকম আছে না মানুষগুলো? এই ঘর এই লোকগুলোর কি অবস্থা? এইটাই তো ওরা ঘর বানাইছে, তার মানে যার ঘর নাই এটাই তার ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্মানজনক ঘর নাই, মর্যাদার ঘর নাই যার, এই লানতের দুনিয়া অভিশপ্ত দুনিয়াই তার ঘর।
অর্থাৎ কাফেরদের জন্য এই দুনিয়াটাই মনে করে এটি আমার ঠিকানা, কিন্তু ঈমান ওয়ালার জন্য তো জান্নাতুল ফিরদাউসের ওয়াদা। এজন্য এই দুনিয়াকে সে নিজের ঠিকানা মনেই করতে পারে না। মুসাফির কুজাবাসাদ পতন্দায়াদমি দ্বারা প্রভাত জীবনে মানুষ নিজের ঘর বাড়ির জন্য ছটফট করতে থাকে। কেবুল বুলদর কফজ বাসদ চমন্দায়াদমি দ্বারা বুলবুলি যখন খাঁচার মধ্যে বন্দী হয় সে মুক্ত পৃথিবীতে আবার ফুলবাগানে কখন ফিরবে তার জন্য ছটফট করতে থাকে, ব্যাকুল থাকে। এই মানুষ যারা ইমানওয়ালাই দুনিয়াতে বন্দিশালার মধ্যে আবদ্ধ তারা তো ছটফট করতে থাকবে, কখন মুক্তি পাবো, কখন জান্নাতে যাবো, কখন আমার প্রিয় মাওলার দিদার লাভে আমি ধন্য হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আইয়ুকুম আতাম্মু আকলান, যারা কামের জ্ঞান জ্ঞানওয়ালা পূর্ণাঙ্গ বুদ্ধি জ্ঞানওয়ালা তো তারা কারা, যারা দুনিয়াতে থাকে আল্লাহকে ভুলে না, আখেরাতকে ভুলে না, পরকাল জীবনের কর্তব্যকে ভুলে না, তারা প্রকৃত জ্ঞানী। এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিয়া বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল উলিল আলবাব। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবাউ বলেন, এ আকাশে পৃথিবী এবং এর এক এক বিন্দু বিন্দু দেখলে জ্ঞানী যুগদের জন্য আমি আল্লাহকে চিনার জানার মানার জন্য বিশ্বাস করার জন্য যথেষ্ট অসংখ্য অফুরন্ত নিদর্শন মালা মজুদ। কারা এই জ্ঞানী লোকেরা? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক এই জ্ঞানী লোক তারা যারা উঠতে বসতে চলতে ফিরতে সর্ব হালতে সর্ব অবস্থাতে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহকে ভুলে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে তৌফিক দান করে। যেহেতু অল্প সময় আমি বেশি কথা এই মুহূর্তে বলা মুনাসিব মনে করি না, আয়াতে বোঝা গেল যেই বান্দারা আল্লাহকে ভুলে না জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর বিধান আর বন্দীগীর কর্তব্য পালন করে তারা প্রকৃত জ্ঞানী মানুষ। আর হাদিসের আলোকেও সেটা বোঝা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতু দুনিয়া তাযুলু ইনদাল্লাহি জানাহা মাউযা মা সাকা কাফিরাম মিনহা সারবা। এই দুনিয়া আল্লাহর দৃষ্টিতে এই পুরাটা দুনিয়া মিলে যে একটা মশার পর বরাবর যদি এর মূল্য হইত, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে একটু পানি পর্যন্ত পান করতে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দুনিয়া দারু মানলা দারালা ওয়া মালু মানলা মালালা ওয়ালাহা ইজমা মানলা আকলালা। এই দুনিয়াকে ঠিকানা মনে করে আসল যার কোনো ঠিকানা নাই, এই দুনিয়াকে সম্পদ মনে করে আসল সম্পদের যে খবর পায় নাই, আর এই দুনিয়ার জন্য ব্যস্ত থাকে, দুনিয়া দুনিয়া হারাম দুনিয়া কামাই করতেই থাকে, ওই সকল লোক যে মানলা আকলালা একদম অজ্ঞান এবং বুদ্ধিহীন মানুষ। আর সত্যিকার জ্ঞানী লোক থাকে দুনিয়াতে, হাজার কোটি কোটি অর্থ সম্পদ যদিও কামায় কিন্তু সৎ পথে স্বচ্ছ পথে সঠিক পথে অন্যায় মুক্তভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন, রিজালুল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর বান্দা যারা হয় ব্যবসা বাণিজ্য দোকানপাট অফিস আদালত সারা দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যেও যদি তারা লিপ্ত থাকে কিন্তু কশ্চিন কাল এই সব জিনিস আল্লাহ থেকে তাদেরকে বিচ্যুত করতে পারে না, দূরে সরাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বান্দাদের মধ্যে সামিল করেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খোলা ভাষায় বলছেন, আত-তাজুরু সাদুকুল আমিন মা নবিয়িন ওয়া সিদ্দিকিন, যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করেন সততার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কিয়ামতের দিন নবীদের সঙ্গে সিদ্দিকিনের সঙ্গে হাশরের মাঠে উঠবেন এবং এর অর্থ নিঃসন্দেহে তারা তাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তিনটা তাফসীর করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের এই আয়াতে পাকের। এক নম্বর, আইয়ুকুম আতাম্মু আকলান, নম্বর দুই, ওয়া আওরাওয়ান মাহারিমিল্লাহ, এবং কে কত বেশি হারাম থেকে গুনাহ থেকে দূরে থাকো, আল্লাহ পাক সেটা দেখতে চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি একটা কাজ যদি করো যে সব গুনাহ থেকে তুমি দূরে থাকো তাহলে বিশ্বের সবচেয়ে বড় ইবাদতওয়ালা তুমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা হাজারো তেলাওয়াত, হাজার জিকির, হাজার নফল আমল, হাজার নফল হজ আমরা করতে পারি না, কিন্তু যদি মিথ্যা না বলি, কুদৃষ্টি না করি, জুলুম না করি, গালি না দেই, অত্যাচার না করি, অন্যায় কাজগুলোর থেকে বিরত থাকি, এটাই ভারী ইবাদত, বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর তিন নম্বর, আসরাউ ইলা তাওয়াতিল্লাহ, আর কে কত বেশি আল্লাহর বন্দিগির পথে দ্রুতগামী, যে দুনিয়া ডাকে কিন্তু সে বলে যে না রে ভাই আমি সেখানে যাব না, সিনেমা হল, গানের আড্ডা, গুনার আড্ডা, পাপের আড্ডা, অন্যায় কাজ, না আমি সেখানে যাব না, আমি যাব মসজিদে, আমি যাব আল্লাহওয়ালাদের সঙ্গে, আমি থাকব সৎ লোকদের সঙ্গে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। আমি সর্বশেষ দুই তিনটা আমলের কথা বলবো সংক্ষিপ্ত, যেগুলো মনে রাখতে পারলে আমাদের বড় ফায়দা হবে। নম্বর এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কেয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা সকলে কি চেষ্টা করব এরকম প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ করার জন্য? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকলকে তৌফিক দেন। কি ভারী আমল! এই প্রসঙ্গে আমি একটা হাদিস শুনাই, আরে বাড়ির যাইতে থাকবেন আর মজাই মজা, নেশাই নেশা অনুভব হবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বয়ান করা কথা, আমাদের হেদায়তের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের জান্নাতের গেট খুলবার জন্য এই সকল সম্পদ তিনি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন, কেয়ামতের দিন এক গুনাগার বান্দাকে আল্লাহ পাক ডাকবেন, গুনাগার মুসলমানকে বলবেন যে তুমি এদিকে আস, আসবে আর তাকে দেখাবে এই সব তুমি করছো, এই যে দেখো কি, সেটা যে ওর চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এত বড় লম্বা এক একটা গুনার বইয়ের রেকর্ড বই, গুনাহের রেকর্ড বই এক একটা, এইরকম টোটাল 99টা। আপনারা বুঝতে পারেন না আমার কথা, কয়টা হলো? 99টা, এক একটা এত বিশাল বড়। এই বেচারার অবস্থা কি তখন? ও তো মনে করছে আমার আর কোন উপায় না, আমি শেষ। তা আল্লাহ পাক তখন তাকে বলবেন, হে বান্দা শুন, আল্লাহকা ইন্দানা হাসানাত, আমার কাছে তোমার কোন নেকিও তো জমা আছে? তো বান্দা বলবে যে আল্লাহ কোন নেকি আমার একদম জীবনে একদম নাই, আমি আমার কোন নেকি নেই, আমি একদম খালি হাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহান আল্লাহ তাআলা বিহামদিহি, আশ্চর্য, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন, হে বান্দা কিছু নেকি আমার কাছে জমা আছে, আমি এখনই সেটা পেশ করব। ও বলো যে না আল্লাহ আমার কোনো নেকি নেই, ও মনে করছে দেখিয়া লাভ কি আমার, আমার এটা দেখিয়া ফায়দা আছে, 99টা বিশাল বড় পাপের রেকর্ড বই, এর এক একটা বিন্দুই তো আমার জাহান্নামের জন্য যথেষ্ট, টোটাল কি দাঁড়াইছে তাহলে, তার কিছু নেকি হলে আর কি ভাববে। আল্লাহ পাক বলবেন, না আমার এখানে সিস্টেম হল যে আমি নেক বোধ, পাপ এবং তার নেকি দুইটা আমি দেখাবো, ওজন হবে, প্রথম তো দেখাবো ফেস টু ফেস এই তুমি করছো, এরপরে হল দ্বিতীয় পর্ব যে মিজান পাল্লায় উঠানো হবে, মাপঝোপ দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হলে জান্নাত, কি কথা বুঝেন নাই, আর বদির পাল্লা ভারী হলে জাহান্নাম, সিস্টেমই এটা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ইশাতির রাদিয়া, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাদিয়া। আল্লাহ পাক বিধান দিয়ে দিচ্ছেন যে যার নেক আমলের পাল্লা ভারী হবে, যদিও দুইটাই তার কাছে আছে, নেক বদ, গুনাহ এবং নেকি দুইটাই, কিন্তু নেকির পাল্লা ভারী একটুখানি হয়েছে সামান্য, বাস চলো জান্নাতে যাও। তা আল্লাহ পাক বললেন, থামো আমি আগে ওজন দিয়ে নিই। ওই বেচারা তো নিরাশ, ফের একটা ছোট কাগজ, একটা পর্চা এনে নেকির পাল্লায় রাখা হয়েছে, আর ওই গুনার পাল্লা তো ওইদিকে 99টা আছে, গুনার পাল্লায় পুরাটা, ওইটা পুরাটা গুনার পাল্লায় দিয়ে দেওয়া হয়েছে, 99 রেকর্ড বই, আর এদিকে হল ছোট্ট একটা পর্চা। দেখা গেল যে ইয়া আল্লাহ, মুহূর্তে এই নেকির পাল্লা একদম ভারী হয়ে গেছে। সেই বন্দা হতবাক, যে কি জিনিস, ওতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দাতে লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুহূর্তে অন্তর অন্তঃস্থল থেকে বলছিল আর সেটা কবুল হয়ে গেছে, ওই একবারে লা ইলাহা ইল্লাল্লাহ 99টা গুনাহের রেকর্ড বই, রেজিস্টারের উপর ভারী হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, আহা যদি আমরা বুঝতাম। আরে সে অনেক মানুষ আছে যারা বেশি বুঝে, অনেক বেশি চিন্তাবিদ এবং গবেষক, তারা তো অনেকেই বুঝতে ব্যর্থ হয়, কিন্তু যারা আমলওয়ালা, ইমানওয়ালা, এলেমওয়ালা, তারাও যদি বুঝবার চেষ্টা করতেন তাহলে তো কাদের কাজ হইত। সেটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফজালু যিকির বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলছেন আল্লাহর রাসূল এই কথা? যে দেখো আল্লাহর কোরআন সবচেয়ে বড়, আল্লাহর কোরআনের পর সবচেয়ে দামি জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ একটা জিকির বলে দেন, আমি এটা পালন করব। বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো সবাই পড়ে, আমি চাইছি স্পেশাল একটা কিছু দেন। আল্লাহ পাক বললেন যে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝো, এটা কি জিনিস? লাউ আন্না আসসামাওয়াতি সাবআ ওয়া আমরাহুন্না গায়রি ওয়া আরদিনা সাবআ বুযিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামারাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা শোনো, সাতটা আসমান এর মধ্যে যা কিছু আছে, আরশ কুরসি লৌহ কলম সব এবং সপ্তমুখ জমিন সবটা মিলে যদি এক পাল্লা রাখা হয়, আর আমার এক বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাই ভারী হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি আমরা আমলে রাখতে পারি আমাদের অনেক ফায়দা হবে না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন। আমার ভাই সংক্ষেপ সহজ কথা, পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ি আর হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, কারো প্রতি জুলুম না করি, এতটুকু আমল যে বান্দা করবে নিঃসন্দেহে সে জান্নাতে পৌঁছবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, মান আকালা তৈয়িবান, যে হালাল খায়, ও আমিলা ফি সুন্নাতিন, আল্লাহ রাসূলের কথা মতো চলে, ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং সব ধরনের মানুষ তার জুলুম থেকে নিরাপদ হয়ে যায়, দাখালাল জান্নাতা, নিঃসন্দেহে এইটুকু আমল করলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন এবং কবুল করেন। আজকে যেখানে আমরা একত্রিত হলাম, শুনলাম যে এটা একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআনি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এই কোরআনকে যারা পড়ে, এই কোরআনকে যারা ধরে, এই কোরআন মোতাবেক জীবন যারা গড়ে, আল্লাহ পাক তাদেরকে ঊর্ধ্বে তোলেন, আর যারা কোরআন থেকে দূরে সরে তারা রসা চলে যাইতে থাকে, তাদের পতন ঘটতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, কোরআন পড়ি, কোরআন শিখি, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করি এবং কোরআনের হেদায়ত মোতাবেক জীবন গড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ দুইটা ছেলে, একজন আমার সাথী ছিলেন, তার ইন্তেকাল হয়ে গেছে, আর একজন আছেন। উনি আমাকে বললেন যে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ এই ছোট্ট ছেলেটা যখন একটু বড় হয় এমন মেধাবী, তো হুজুরের হজরতের বংশের লোকেরা বড় বড় ইংরেজি শিক্ষিত, তো ওনারা বললেন, হজরত বড়টারে হাফেজ আলেম বানিয়েছেন, ওরে আপনি এই বড় কিছু বানান, দেশ জাতির জন্য সম্পদ হবে। তো তিনি জীবনের শেষ অধ্যায়ে ছিলেন, তো তিনি বললেন যে তোমরা একটা আবেগের কথা বলছো কিন্তু আমি চিন্তিত, সেটা হলো আমি যখন, আমার যখন মৃত্যু হবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, শামসুল হক তোমার দুইটা ছেলে দিয়েছিলাম কি করছো, একটা তো হাফেজ আলেম আর একটা, তা আমি কি, আমি কি বলবো যে ABCD ইংরেজি বই হাতে তুলে দিয়েছি বলবো? আমি বলতে চাই রব্বুল আলামিন যে শেষে যে সন্তান দিয়েছিলেন আপনি, ওর হাতে আপনার কোরআন তুলে দিয়ে আসছি। আমার প্রিয় বন্ধুরা, ডক্টর ইকবাল মরহুম বলতেন, মুসলমান সারা দুনিয়ার জ্ঞান তুমি শিখো বাধা নাই, কিন্তু পয়লা কথা তুমি মুসলমান, তুমি দীন শিখো, ইমান শিখো, ইসলাম শিখো, কোরআন শিখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের জীবন শিখো। এই অনুভূতি, এই বুঝ, এই হেদায়েত, এই নূর আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خيرا لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، بادرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من غضبك ومن النار. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اے اللہ ہمارے سکلকে maaf করেন، اللہ ہمارے সব গুনাহ maaf করেন، اللہ ہمارے জন্য জান্নাত মঞ্জুর করেন، اے اللہ ہمارے জাহান্নাম থেকে নাজাত দান করেন، اے اللہ আপনার রহমত ওয়ালা জিন্দেগি আমাদের দেন، বরকত ওয়ালা জিন্দেগি আমাদের নসিব ফরমান، ঈমান কামিল আমাদেরকে দান করেন، নূর কামিল আমাদেরকে দান করেন، اللہ আপনার মহব্বত ভালোবাসা আমাদেরকে নসিব করেন، রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা আমাদেরকে নসিব করেন، সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচান، জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন، নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন، আমাদেরকে কবুল করেন، আমাদের ঘরওয়ালাদের কবুল করেন، আমাদের আপনজন প্রিয়জন সকলকে কবুল করেন، সমস্ত মুসলমানকে আপনি কবুল করেন، আল্লাহুম্মা আরহাম উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম، আল্লাহুম্মা আরহাম উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম، আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন، সারা বিশ্বের মুসলমানদের প্রতি বেশুমার রহমত নাযিল করেন، আয় আল্লাহ মুসলমান যেখানেই বসবাস করে মুসলমানকে সম্মানজনক জীবন আপনি দান করেন، অমুসলিম ভাই বন্ধুদেরকে ইসলাম কবুলের তৌফিক দান করেন، ইসলামের সুশীতল ছায়া তলে আসার জন্য আপনি কবুল করেন، আয় আল্লাহ সমগ্র মুসলিম দুনিয়ার উপর মুসলিম জাহানের উপরে সীমাহীন রহমত বরকত আপনি নাযিল করেন، বিশ্ব এবং সমস্ত মুসলিম জাহানকে আপনি বিশেষভাবে হেফাজত করেন، আয় আল্লাহ আরো বিশেষভাবে মক্কা শরীফ মদিনা শরীফকে আপনি দুশ্মনদের হাত থেকে হেফাজত করেন، আয় আল্লাহ আসমানি জমিনী বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন، সব মুশকিল আসান করে দেন، আয় আল্লাহ শত্রুদের থেকে হিংসুকদের থেকে আমাদেরকে বাঁচান، আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায় কামিল নসিব ফরমান، আয় আল্লাহ আমাদের মেয়র সাহেব এখানে আসছেন দোয়ার জন্য বলছেন، আয় আল্লাহ ওনাকে সমাজের জন্য নিজেকে নিবেদিত করার তৌফিক দান করেন، ওনার হায়াতে আপনি বরকত দান করেন، দীন ইসলামের বহুত বহুত খেদমত করার তৌফিক দান করেন، আয় আল্লাহ শত্রুদের থেকে হিংসুকদের থেকে যে কোনো দুর্ঘটনা থেকে আয় আল্লাহ আপনি হেফাজত করেন، আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন، আমাদের দেশকে শান্তি উন্নতি এবং সমৃদ্ধি নসিব করেন، আমাদের দেশের জন্য যা দরকার আসমানি ভণ্ডার থেকে আপনি পুরা করেন، আয় আল্লাহ আমাদের ঘরে ঘরে রহমত নাযিল করেন، বরকত নাযিল করেন، শান্তি নাযিল করেন، আয় আল্লাহ আপনার বন্দিগীওয়ালা জিন্দিগী আমাদেরকে নসিব করেন، আয় আল্লাহ শিরক থেকে কুফর থেকে বেদাত থেকে আবার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচান، নমরুদের জীবন থেকে আমাদেরকে বাঁচান، ফেরাউনের জীবন থেকে আমাদেরকে বাঁচান، আবুল হাবদের জীবন থেকে আমাদেরকে বাঁচান، মরদুদদের জীবন থেকে অভিশপ্ত লাঞ্ছিতদের জীবন ধারা থেকে আমাদেরকে হেফাজত করেন، যারা আপনার আনুগত্যের দ্বারা বন্দিগীর দ্বারা ভালোবাসার দ্বারা ধন্য হয়ে গেছে، আয় আল্লাহ জীবন যাদের ধন্য ইমানে আমলে সেই আপনার ধন্য এবং পুরস্কৃত বান্দাদের পথ অনুসরণের আপনি আমাদের তৌফিক দান করেন، সিরাতুল মুস্তাকিমের কামিল হেদায়েত আপনি আমাদের নসিব করেন، আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন، আয় আল্লাহ এই মাদ্রাসা যে উদ্দেশ্য ওনারা কায়েম করছেন আয় আল্লাহ তাদের সে নেক উদ্দেশ্য আপনি পুরা করেন، আয় আল্লাহ এই মাদ্রাসার ভিতরে অনেক তোলাবায় কারাম আপনি দান করেন، বহু মুসলমান ভাইদেরকে নিজের সন্তানকে এখানে কোরআন করিম শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি তৌফিক দান করেন، আয় আল্লাহ যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং যারা এর পরিচালক মন্ডলী যারা এখানে শিক্ষক মন্ডলী এবং যারা এখানে পড়েন এবং যারা এখানে সহযোগিতা করেন আয় আল্লাহ যারা এর দায়িত্বে আছেন সকলকে আপনি কবুল করেন، সকলকে দুজাহানে সম্মানিত করেন، দুজাহানে আপনি তাদের জন্য পুরস্কার মঞ্জুর করেন، তাদেরকে কামের হেদায়তের নূর দান করেন، আয় আল্লাহ তাদের সব নেক উদ্দেশ্য আপনি পুরা করেন، সব পরেশানি থেকে আপনি তাদেরকে হেফাজত করেন، এই মাদ্রাসাকে আয় আল্লাহ মস্ত বড় দ্বীনের মার্কাজে আপনি পরিণত করেন، সুন্নতের মার্কাজ، নূরের মার্কাজ، এলমে দ্বীনের মার্কাজে، হেদায়তের মার্কাজে আপনি পরিণত করেন، আয় আল্লাহ এই মজলিসকে মাহফিলকে কবুল করেন، এই মজলিস ও মাহফিলের দ্বারা উদ্যোক্তা ব্যবস্থাপক সহায়তাকারী এবং যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন، সকলের তমাম নেক উদ্দেশ্য পুরা করেন، সকলকে দুজাহানের সম্মানিত করেন، সকলকে দুজাহানের কামিয়াবি দান করেন، জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ করে দেন، জান্নাতের আমলের তৌফিক আমাদের দান করেন، জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য আমাদেরকে তৌফিক দান করেন، আমাদের মা বাপকে মাফ করেন، আমাদের সকল আপনজন প্রিয়জনদের মাফ করেন، আমাদের সকল মুরব্বিয়ানে কিরামকে মাফ করেন،
আল্লাহ মেহরবান মালিক আমাদের সকলকে আপনার জন্য কবুল করেন, আপনার জন্য জিন্দগি নসিব করেন, আপনার জন্য মৃত্যু আপনি মঞ্জুর করেন, জিন্দা থাকি আপনার জন্য দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে আপনার খুশির পরিচয় আপনার সন্তুষ্টির পরিচয় নিয়ে যেন দুনিয়ার থেকে যাইতে পারি, সেভাবে আপনি আমাদের সকলকে কবুল করেন। হে আল্লাহ অবশ্যই কবুল করেন, হে আল্লাহ আপনি অবশ্যই কবুল করেন, হে আল্লাহ আফিয়তওয়ালা জিন্দগি আপনি আমাদের সকলকে নসিব করেন, সকল অসুখ বিসুখ থেকে আমাদেরকে শেফা দান করেন, সুস্থ সুন্দর জীবন আমাদেরকে নসিব করেন। যারা বিভিন্নভাবে শত্রুর দ্বারা আক্রান্ত জাদুগ্রস্ত, শত্রুর শত্রুতা এবং জাদু থেকে আমাদের সকলকে, আমাদের আপন জনদেরকে, আমাদের বন্ধু বান্ধবকে আপনি হেফাজত করেন, রক্ষা করেন, আপনার রহমতের ছায়া আমাদেরকে দান করেন। হে দয়াময় আপনি আমাদেরকে মাফ করেন, আপনার ক্ষমা ছাড়া আপনার দয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো উপায় নাই। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامد برکاتہم ایر بانگلہ اردو پوتیٹی بیان بشیر جیکنو پرامتو تھے کے نیومیتو نیج نیج موبائل ایر ہواٹس ایپ اے پاور جنو جگا جگ کرن اے نمبر 01715818169 مفتی شہید السلام قاسم لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বার এ টাচ করুন, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে।